মায়ের শোবার ঘরে রেখে তার সামনে দাঁড়িয়ে আমাদের বিস্ময়ের সীমা রইল না। যে যেরকম দেখতে তাকে তার চেয়ে দশ গুণ সুন্দর লাগছে। দিদি আর আমার মা আয়না দেখে সারাটা বিকেল কাটিয়ে দিল। আমি নিজেও দেখলাম সত্যি আমাকে চেনাই যাচ্ছে না। পরের দিন পাড়ার কাকিমারা দল বেঁধে এলো আয়নাটা দেখতে। তাদের মুখগুলো আয়নায় দেখে তারা নিজেদের মুখ চাওয়াচাওয়াই করল। বিশ্বাসই হচ্ছিল না তাদের। বিষ্ণুপুর রামানন্দ কলেজে দিদির সাথে সেকেন্ড ইয়ারে সুপ্রিয়া দিদি পড়তেন। পাড়ার একটা ঘরোয়া পার্লার চালাতেন তিনি, সাথে বিয়ে বা পার্টিতে মেয়ে সাজানো। সে তো নাছুর বান্দা, তার নাকি এই আয়নাটি চাই চাই। একদিন তো সে টাকা নিয়েই হাজির, ঘরে ঢুকে মাকে বলল, কাকিমা এই নাও 7,000 টাকা, আয়নাটা আমাকে দিয়ে দাও তো, আয়নাটা আমার পার্লারে দারুণ মানাবে। এই আয়নাটা পেলে আমার পার্লার হবে এলাকার সেরা বিউটি পার্লার। সবাই যখন আমার হাতে সেজে নিজেকে ওই আয়নায় দেখবে চোখ ফেরাতে পারবে না। এই আয়নার টানেই তারা ছুটে আসবে পার্লারে। দরকার হলে আরো 500-600 টাকা নাও, কিন্তু আয়নাটা আমাকে দাও। মা কিছুতেই রাজি হল না তার শখের আয়নাটি দিতে। যাই হোক, এইভাবে কয়েকদিন পাড়ার লোকের উৎপাত চলল। কিছুদিন বাদে সব স্বাভাবিক, কিন্তু একদিন মাঝে রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। একটা শব্দ,
ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবির মণ্ডল আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি বেশ অন্যরকম, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনায় যাওয়ার আগে আমি রাসেল ভাইয়ের কাছে অনুরোধ করছি, ঘটনার ভেতরে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। জীর্ণ পুরাতন পোশাক বাতিল করে যেমন নতুন পোশাক পরা হয়, তেমন শতবর্ষ অতিক্রান্ত আমাদের পুরনো বাড়ি পরিত্যাগ করে আমরা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছি কিছু মাস আগে। বাড়ি তৈরির দায়িত্বভার যার হাতে দেওয়া হয়েছিল, সেই প্রধান রাজমিস্ত্রি তথা ঠিকাদার বাবু ভাই এবং তার সঙ্গী সাথীরা মুসলিম সম্প্রদায় এবং মুর্শিদাবাদের বাসিন্দা। কাজ শুরু হতো সকাল 7টায়, শেষ হতে হতে সন্ধে 5টা কিংবা 6টা বেজে যেত। মাঝে দুপুরে আধ ঘন্টা খাওয়া দাওয়ার জন্য বিশ্রাম। তাদের বিভিন্ন প্রয়োজন এবং নতুন বাড়ির কাজ তদারকি করার জন্য ওই সময়টা আমার তাদের সাথে কাটাতে হতো। নিঃস্বার্থে উৎসাহের সাথে কাজ করার জন্য তাদের রসদ ছিল গান। নিজেদের দামি অ্যান্ড্রয়েড সেটে এরা গান চালিয়ে রাখত, সবই বাংলাদেশের ফোক গান। একদিন দুপুরে খাওয়ার সময় আমি ওদেরকে ভূত.com চালিয়ে শোনালাম। ওরা শুনে খুব খুশি হল। তারপর থেকে দুপুরে খাওয়ার সময় ওদের ভূত.com শোনার অভ্যেস তৈরি হল। হঠাৎ একদিন বাবু ভাই বলল, বাবা আমি আপনাকে একটা ঘটনা বলি, আপনি লিখতে পারবেন? আসলে ওদের ভাষা ছিল ঝরঝরে পরিষ্কার, তবে উচ্চারণে মুর্শিদাবাদী টান ছিল স্পষ্ট। মুর্শিদাবাদী ভাষার বৈশিষ্ট্য হল প্রত্যেক শব্দের শুরুতে আকার যোগ করা, শব্দটা টেনে টেনে উচ্চারণ করা। ওদের বলার ধরন আমার ভারী পছন্দ। যাই হোক, বললাম, কোথাকার ঘটনা, মুর্শিদাবাদের? বাবুয়াই বলল, না উড়িষ্যার। আমি বললাম, উড়িষ্যার ঘটনা তুমি জানলে কেমন করে? বাবু ভাই তার স্বভাব সিদ্ধ ভাবে ধীরে ধীরে বলা আরম্ভ করল, তবে শোনেন, আমি তখন এক ঠিকাদারের কাছে হেডমিস্ত্রি হিসেবে কাজ করতাম। সেই সুবাদে দীর্ঘদিন চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা, উড়িষ্যায় কাজ করেছি। উড়িষ্যার এমন একটা জায়গা আছে যেখানে কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটেছিল আমাদের সাথে। আল্লাহর বহুত মেহরবানি, তাই জান নিয়ে ফিরেছিলাম, নইলে সেবার ওখানে খতম হয়ে যেতাম। আমি বললাম, আচ্ছা পুরো ঘটনাটা একটু খুলে বলুন তাহলে। বাবু ভাই পুরো ঘটনা প্রথম থেকে বলতে আরম্ভ করল। বাবু ভাই আমাকে যেভাবে ঘটনা বলেছিল আমি সেইভাবে শ্রোতা বন্ধুদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চেন্নাইয়ের একটি হোটেলের কাজ শেষ করে ঈদের ছুটি কাটাতে দেশের বাড়ি গিয়েছিলাম। কদিন যেতে না যেতেই ঠিকাদার ফোন করে বলল কিছুদিনের মধ্যে উড়িষ্যার বন্ডা মুন্ডায় পৌঁছাতে হবে। সে নাকি একটা কাজ পেয়েছে যার হাজিরি অনেক, কিছু হেল্পার মিস্ত্রিদের নিয়ে যেন সঠিক সময় মতো ওখানে পৌঁছে যাই। আসলে ঠিকাদার আমাকে খুব ভরসা করত, আমার কাজের দায়িত্ব আমার উপরে ছেড়ে অন্যত্র কাজ দেখাশোনা করত, সপ্তাহে একটি দিন আসত সাপ্তাহিক মাইনে দিতে আর কাজের খোঁজ খবর নিতে। ঠিকাদারকে দেয়া কথা অনুযায়ী আমি সময় মতো আমাদের গ্রামের সাতজন হেল্পার মিস্ত্রিকে নিয়ে উড়িষ্যার বন্ডা মুন্ডায় পৌঁছাই। রাউল কেল্লা থেকে মাত্র 8-10 কিলোমিটার দূরে অবস্থিত এই বন্ডা মুন্ডা রেল কলোনি হতে কয়েক কিলোমিটার পেরিয়ে গ্রাম। গ্রামে বাঙালি উড়িয়া দুটোই রয়েছে। দীর্ঘদিন একসাথে থাকার ফলে উভয় উভয়ের ভাষা বুঝতে কোনো অসুবিধা হয় না তাদের। সেখানে একটি ছোট বাড়ির কাজ পেয়েছে ঠিকাদার, যার বাড়ি হবে তিনি বাঙালি, নাম পবন বিশ্বাস, বাড়ি কলকাতার এদিকে কালিয়াগঞ্জ বলে একটি জায়গায়। কিন্তু তার বাবা বহুদিন আগে কাজের সন্ধানে গিয়ে ওখানে স্থায়ীভাবে রয়ে গিয়েছিলেন। গ্রামের মধ্যে পবন বিশ্বাসের খুব বড় বাড়ি, সেই বাড়িতে তিনি একাই থাকেন। শুনলাম প্রায় 2 বছর আগে মাত্র কয়েক মাসের ব্যবধানে ওখানে ওনার বৌদি, বাবা ও মা পরপর মারা যায়। পবনবাবুর দাদা এরপরে ঘর ছেড়ে চলে যায়, তার আর কোনো খোঁজ নেই। বাড়ির পেছন দিকে কয়েক বিঘা জমি পেরিয়ে মাঠ তথা চাষের জমি এবং পুকুর, এই বিশাল সম্পত্তির মালিক একমাত্র পবনবাবু। আসলে কেউ না থাকায় এই সম্পত্তির মালিকানা তারই হাতে। বছরের পর বছর পড়ে থাকা এই সম্পত্তি থেকে আয়ের উদ্দেশ্যে তার ইচ্ছে হয়েছে কিছু সংস্কারের কাজ করা। কাজটা যা শুনলাম তা হল মাঠের মাঝে একটা ছোট বাড়ি বানাতে হবে পাহারাদারদের জন্য, যে পাহারাদার মাঠের ফসল এবং পুকুরের মাছের পাহারা দেবে। খুব অল্প দিনের কাজ, বেশি হলে 2-2.5 মাস লাগবে। অবাক হয়েছিলাম এত ছোট কাজ ঠিকাদার নিতে রাজি হল কি করে। পরে শুনেছিলাম মালিক নাকি অনেক বেশি টাকা দিতে চেয়েছিল তাকে, তাই আমাদেরও হাজিরি বেশি দেবে ঠিকাদার। এসব নিয়ে আর মাথা ঘামাইনি। যাই হোক, ঠিকাদার ও আমার সাথে বিভিন্ন কথাবার্তা সেরে পবনবাবু কিছু অদ্ভুত শর্ত চাপালেন, যেমন কাজ শেষ না হওয়া অবধি মিস্ত্রিরা অন্য কোথাও যাবে না, মাঠের ওখানে সেট করে ঘর বানিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এর চেয়ে অদ্ভুত শর্ত দিল আমাদের পুকুরের জল স্পর্শ করার তো দূরের কথা, পুকুরের কাছে কাউকে যাওয়া যাবে না, মাঠ পেরিয়ে গ্রামের রাস্তায় সরকারি কল থেকে জল নিয়ে সব কাজ করতে হবে। অদ্ভুত শর্ত মেনে আরম্ভ হল আমাদের সেটের কাজ। কিন্তু একটা সমস্যায় পড়লাম, আমাদের রাজমিস্ত্রির লেবাররা বাড়ির কাজ করবে, নিজেদের জন্য রান্নাবান্না করবে, নাকি এতদূর থেকে জল বইবে? কারণ ইট ভেজানো, বালি, সিমেন্ট, মশলা মাখানো ছাড়াও রান্নার জল, খাওয়ার জল, স্নানের জল এবং বাথরুমের জন্য অনেক জলের প্রয়োজন। আমার হল ভারী মুশকিল, তাও বহু কষ্টে এলাকার একজন হেল্পারকে জোগাড় করলাম, রাজি করালাম জল পাওয়ার কাজ করতে। শুধু জল পাওয়ার কাজে রোজ সারাদিন তাকে রাখতে হতো মাইনে দিয়ে। মাঠের পাশে পুকুরটা বেশ বড়, জলে টইটুম্বুর না হলেও অনেকটা জল ছিল, তবে বহুদিন ব্যবহার না হওয়ায় চারপাশে ঝোপ জঙ্গল। পুকুরটিকে এলাকার লোক বেশরা পুকুর বলে, কারণ পবন বিশ্বাসের বাবা নাকি বেশরাদের কাছ থেকে কিনেছিলেন এই পুকুর। পুকুর পাড়ে বড় গাছগুলোতে কয়েকটা খেজুর আর বাবলা, আর এক পাড়ের কোণে একটা বিশাল অশ্বত্থ গাছ, তার ডালপালাও পুকুরের দিকে অনেকখানি এগিয়ে গিয়েছে। দুদিকে পাড়ের নিচে একসময় সিঁড়ি বাঁধানো ছিল, এখন সিঁড়ি ভেঙে সেখানে আগাছা আর শ্যাওলায় ভর্তি। যাই হোক, যথারীতি থাকার ব্যবস্থা করে বাড়ির কাজ আরম্ভ হল। ভিত খোঁড়া, সলিং, ভিত ঢালাই, এই সমস্ত কাজ পর্যন্ত খুব ভালোভাবেই চলল। রাতের শোবার সময় আমার মনে হতো আমাদের সেটের বাইরে যেন কেউ চলাফেরা করে, কখনো অস্পষ্ট কিছু কথা কানে আসত, কিন্তু বাইরে এসে কাউকে দেখতে পেতাম না। একদিন রাতে সবাই যখন শোবার ব্যবস্থা করছিল, তখন হঠাৎ পুকুরের দিক থেকে ভেসে এলো একটি শিশুর তীব্র কান্নার আওয়াজ। একবার, দুবার, তৃতীয়বার কান্নার আওয়াজ উঠেই থেমে গেল, মনে হল কেউ যেন তার মুখ চাপা দিয়ে কান্না থামিয়ে দিল। আমাদের এক রাজমিস্ত্রি গোলাম, ও বেরোতে যাচ্ছিল। আমি বললাম, দাঁড়া, একা যাস না, রাত অনেক হয়েছে, আমিও যাব তোর সাথে। ব্যাপারটা বোঝার জন্য গোলামকে সাথে নিয়ে বাইরে আসতেই পুকুরের জলে ঝপাত করে একটা শব্দ হল। কেউ যেন কোনো বস্তু পুকুরের জলে ছুঁড়ে ফেলল। তারপর সব চুপচাপ। দুজনে ফিরে এলাম, বাকিদের আশ্বস্ত করে শুয়ে পড়লাম। খুব ভোরে আমার ঘুম ভাঙে। রাতের ঘটনাটা মনে হতেই আমি উঠে একাই পুকুরের দিকে আসি। ঝোপঝাড় সরিয়ে পাড়ে উঠতেই নজর যায় উল্টো পাড়ের ভাঙা সিঁড়িতে। দুই পায়ের মাঝে মুখ গুজে বসে থাকা এক মহিলা।
এত ভোরে একজন মহিলা এখানে একা এসেছে,
ভাবতে ভাবতে মুহূর্তের মধ্যে সেই মহিলা উঠে গিয়ে ঝাঁপিয়ে পড়ল জলে। তারপর জলকে উথাল পাথাল করে দিয়ে সাঁতরে এগিয়ে চলল মাঝ পুকুরের দিকে। ভোরের অস্পষ্ট আলোতে দেখতে পেলাম মাঝ পুকুরে ভাসছে একটা শিশুর দেহ। আমি ভয় পেয়ে নিঃশব্দে দ্রুত ফিরে আসি। ঘরে তখন বাকিরাও ঘুমোচ্ছে। কাউকে কিছু না জানিয়ে আবার শুয়ে পড়ি। ওই দিন মাঝ রাতে প্রচণ্ড এক শব্দে সবার ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে এসে যা দেখি তাতে চমকে উঠি। কারো মুখে কোনো কথা বের হয় না। আমরা দেখলাম ওই কদিনে যতখানি ইটের গাঁথনি আমরা তুলেছিলাম সেই গাঁথনি পুরোটাই ভেঙে পড়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে ইট সিমেন্ট। হেল্পার শফিকুল বলল,
বাবু ভাই, এ কি হলো গো? ঝড় জল নেই, কি করে চার দিনের গাঁথনি ভেঙে পড়ল বলতো?
আমি কোনো জবাব দিলাম না। আসলে সবাই কাঁচা ঘুম থেকে উঠে ঘাবড়ে গিয়েছি। যাই হোক, পরের দিন আবার নতুন করে সব গাঁথা হল। এভাবে কিছুদিন কাজ এগোল। একদিন আমার কাজ বন্ধ ছিল, সিমেন্টের গাড়ি আসেনি। গাড়িটা নাকি মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়েছে, তাই সেদিন সিমেন্ট আসার সম্ভাবনা নেই বলে আমরাও কাজ শুরু করিনি। সবাই মিলে দেশের বাড়ির গল্প করছিলাম। হঠাৎ শফিকুল বলল, বাড়ির মালিক ঠিকাদার কেউ তো নেই, ওরা দেখতে আসছে নাকি? আমরা কি করছি? চলো আজ সবাই মিলে পুকুরে গোসল করে আসি। পুকুরে খুব বেশি জল নেই, ছিপ না থাকলেও কিছু মাছ ঠিক ধরা যাবে, দুবেলা ভাত মাছের ব্যবস্থা হয়ে যাবে। আমি মানা করলেও ওরা নাছোড় বান্দা। সবাই গেলাম একসাথে বেশরা পুকুরে গোসল করতে শুরু করলাম। ওখানে জলে নেমে গায়ে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। হঠাৎই এক কাণ্ড করে বসলো শফিকুল, একেবারে মাঝ পুকুরে চলে গেল। বয়সে ছোট বলে একটা ছেলে মানুষই ভাব ছিল ওর মধ্যে। বারবার মানা করতে সে আবার আমাদের দিকে সাঁতরে ফিরে আসতে লাগল, কিন্তু এসেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার আরম্ভ করল। দেখলাম সে ডুবে যাচ্ছে। গ্রামের ছেলে, দেখি পুকুর নদীতে গোসল করা যার অভ্যাস। এমন কাণ্ড দেখে আমি ধমক দিয়ে বললাম, এই ইয়ার কি হচ্ছে, ফিরে আয়। তাতেও সে সাড়া দেয় না। আমি আর গোলাম মিলে তাড়াতাড়ি সাঁতরে গিয়ে তাকে উদ্ধার করে ডাঙায় আনলাম। কিছুটা থিত হয়ে সে আমাদের জানালো মাঝ পুকুরের ভেতর কেউ যেন তার পা ধরে নিচে টান দিচ্ছিল। কেউ ওর কথার গুরুত্ব না দিলেও আমি বুঝলাম বিশ্বাসবাবু কেন আমাদেরকে পুকুরে যেতে মানা করেছিল। সকলে মিলে ফিরে এলাম, তবে শফিকুল অসুস্থ হয়ে পড়ে রইল। তিন দিন তার জ্বর ছাড়েনি এবং বেশ কয়েকবার ঘুমের ঘোরে ভুলভাল বকছিল। ঘর ছেড়ে এত দূরে এসে হয়তো এখানকার জল আবহাওয়া সহ্য হয়নি। একদিন রাতে খাওয়া দাওয়া করে আমরা শুতে যাব, এমন সময় আবার যেন কারো চলার শব্দ পেলাম। ভাবলাম নিশ্চয়ই কোনো বদলোক এসেছে সেই শিবারের মতো গাঁথনি ভাঙতে। আমি বাইরে এসে দেখি, না, কাউকে দেখতে পাচ্ছি না। আবার শব্দও শুনতে পেলাম। এবার শব্দটা আসছে পুকুরের কাছে ঝোপঝাড়ের দিক থেকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মনে হল একটা অজানা ভয় মনে চেপে বসেছে। মোবাইলের আলো জ্বেলে এগিয়ে যেতেই নজরে পড়ল কি একজন দাঁড়িয়ে। দুই তিনবার ডেকেও সাড়া না পেয়ে এগিয়ে যেতে লাগলাম। সেদিন ভোরে যে মহিলাকে দেখেছিলাম সেই মহিলা। অবাক হলাম, আবার ভয়ও পেলাম। জিজ্ঞেস করলাম, আপনি কে, এখানে কি করছেন, কিছু খাবেন? মেয়েটি মনে হয় বোবা, কোনো উত্তর পেলাম না। মুহূর্তে ভেসে এলো সেই শিশুর তীব্র কান্নার আওয়াজ। মাঝে মাঝে সেই মহিলা ঝোপঝাড়ের মধ্য দিয়ে ছুটে মিলিয়ে গেল অন্ধকারে। আর না, ফিরে আসলাম, কাউকে কিছু না বললে শুয়ে পড়লাম। পরের দিন সন্ধে ওয়াশরুমের কাজ শেষ করে আমি মাঠের দিকে যাচ্ছিলাম। আজ যেন পুকুর পাড়টা একটু বেশি নিস্তব্ধ। পুকুর পাড়ে বড় গাছটার দিকে যেতেই কেমন যেন গাটা ছমছম করে উঠল। হায় আল্লাহ, এই কদিনে কি হচ্ছে আমার সঙ্গে!
এইসব ভাবতে ভাবতে নেহাত কৌতূহল বশত অসত্য গাছটার ওপর দিকে তাকাতেই আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। একটা মানুষের পায়ের মতো কিছু ঝুলছে, ভালো করে দেখলাম বড় গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলছে দুই দিন আগে দেখা সেই মহিলা। বাবারে বলে প্রায় ছুটতে ছুটতে সেটের কাছে এসে পড়ে হাঁপাতে থাকি। কাউকে কিছু জানাইনি, কারণ এই কথা শুনলে কেউ আর আমার সাথে থাকতে চাইবে না, কাজ বন্ধ হয়ে যাবে আর ঠিকাদার আমাকে ডেকে পাঠাবে। তাই নিজে প্রচণ্ড ভয় পেলেও কাউকে কিছু বললাম না। সেদিন রাতে সারা রাত ঘুমোতে পারিনি ভয় আর আতঙ্কে। বুঝলাম ওই পুকুর পাড়ে কোনো অশুভ আত্মা বা জিন আছে। পরদিন সকালে ঠিকাদারকে ফোন করে সব বললাম। উত্তরে ঠিকাদার বলল, কোনো বাকওয়াস করো না তো, কাজে মনোযোগ দাও, যাই ঘটুক কাজ ঠিক মতো হওয়া চাই, বুঝছো। অগত্যা ভয় আতঙ্ক চেপে বাকিদের নিয়ে কাজ শুরু করলাম। বেশ কিছুদিন রাতে ঘুম হতো না, মনের মাঝে ঘুরপাক খেত অনেকগুলো প্রশ্ন। ওই মহিলা যদি মরে গিয়ে থাকে, তার বাড়ির লোকজন খোঁজ করতে আসছে না কেন? তারা কি জানতে পারেনি, নাকি যা দেখছি সবই মনের ভুল, নাকি ভূত বা আত্মা বা জিন? এভাবে কিছুদিন কেটে গেল। একদিন সন্ধ্যার পর যা ঘটল তা বলে বোঝাতে পারব না। সকলে সেটের ভেতরে বসে আছি, কেউ মোবাইল দেখছে, কেউ গল্প করছে, কেউ ব্যস্ত রান্নায়। তখন ওই রাত 9:30 হবে। হঠাৎ বাইরে কারোর পায়ের শব্দ। আওয়াজ শোনার সাথে সাথে আমি ঘরের বাইরে চলে আসি। এসে যা দেখলাম তা দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠি। দেখি সেই মহিলা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে সকলকে ডাকি, সকলকে বলি যে প্রাণপণে ঘর ছেড়ে পালা, মাঠ পেরিয়ে গ্রামের রাস্তার ধারে এসে সবাই বসে পড়ে হাঁপাতে থাকি। অন্যদের তুলনায় আমি বেশি ভয় পেয়েছি, কেননা আমি একমাত্র জানি একটু আগে যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি সে জীবিত নয়, সে এক অশরীরী। সবাই যেন একসঙ্গে দৌড়েছিলাম জানি না, কিন্তু বোধহয় সবাই ভয় পেয়ে গিয়েছিল আমার চিৎকারে, তাই আমার সাথে দৌড় লাগিয়েছিল। ঠিক তখনই দূর থেকে শোনা গেল একটা শব্দ। বুঝলাম এই কদিনে লিন্টেল লেভেল অবধি যে গাঁথনি গাঁথা হয়েছে তা ভেঙে পড়েছে। সবাই বুঝতে পারল পুকুর পাড়ে এই মাঠে আর বাগান বাড়িতে কোনো অশরীরী আত্মা বা জিন আছে, নইলে এমনটা দুবার হয় কি করে? ওখানে আর কাজ করা যাবে না। না খেয়ে না ঘুমিয়ে সকালে যখন আমরা নির্মাণ স্থানে আসি, দেখি গাঁথনি ভেঙেছে, আর ভেঙেছে আমাদের থাকার ঘর, সেট, সবকিছু, আমাদের বাসন জিনিসপত্র সব ভেঙে চুরমার। সব ব্যাপারটা ঠিকাদারকে জানানো হলো, সে রাউল কেল্লায় ছিল, এলো দুপুরের পর। সব দেখে শুনে সে বিশ্বাসবাবুকে ফোনে জানালো যে কাজ আর হবে না। বিশ্বাসবাবু প্রথমে চুপ করে রইল, এরপর অনেক আলোচনার পর ঠিক হল আমাদের রাত্রে আর ওখানে থাকতে হবে না, আমরা একটু বেলার দিকে কাজ আরম্ভ করব আর বিকেলের আগে ফিরব বিশ্বাসবাবুদের বাড়িতে, ওখানে থেকেই কাজ শেষ করা হবে। আমি সবার সম্মতি নিলাম, জানালাম সেসব ঠিক আছে, কিন্তু এরপর যদি আর কিছু ঘটে তাহলে আমরা আর কাজ করব না। ঠিকাদার এবং মালিক দুজনেই রাজি হল, আমার মুখের কথা মিলে গেল। দুদিন যেতে না যেতেই আবার কিছুটা গাঁথনি ভেঙে পড়ল, এইভাবে কাজ করা সম্ভব নয়। বিশ্বাসবাবুকে জবাব দিয়ে হিসাব কিতাব চুকিয়ে আমরা চলে এলাম রাউল কেল্লায়। রাউল কেল্লায় স্টিল প্ল্যান্টের ভেতরে কাজের বরাত পেয়েছিলাম। বেশ কিছু মাস কেটে গেল ওখানেই। এখানে থাকলেও আমার মনটা পড়ে থাকত কিন্তু আগের জায়গায়। সবসময় ভাবতাম ওখানে কেন এমন ঘটনা ঘটল, আর ওই বাচ্চাটাই বা কে, আর ওই মহিলাটাই বা কে, কেনই বা ওইরকম হয়েছে আমাদের সাথে, কি চায় মহিলাটি, কেনই বা সে ওরকমটা করেছে আমাদের সাথে। দেয়াল চাপা পড়ে আমরাও তো মরে যেতে পারতাম, আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি। কিছু মাস পর এক ছুটির দিনে স্টিল প্ল্যান্টের কর্মী জামাল ভাইয়ের বাইক নিয়ে চলে এলাম বন্ডামুন্ডায় বিশ্বাসবাবুদের গ্রামে। মাত্র কয়েক মাসেই ওখানে জামাল ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এসে বিশ্বাসবাবুর দেখা পেলাম না। রাস্তা থেকে দূরে দেখলাম মাঠের মধ্যে থাকা ভাঙাচোড়া একটা বাড়ি। কৌতূহল বশত গ্রামের ভেতরে গেলাম, ওখানে যে দোকান, আমরা দৈনন্দিন রান্নাবান্নার চাল ডাল নুন মালপাতি এসব কিনতাম, সেই দোকানে গেলাম। দোকানের বেঞ্চে বসে থাকা এক বাঙালি বয়স্ক মাতব্বরের সাথে এই গল্পটা শেয়ার করতেই পবনবাবুর প্রসঙ্গ উঠতেই তিনি আমায় যা বললেন তাতে আমি খুব অবাক হলাম। এবং ভয়ও পেলাম। ঘটনাটি যেমন দুঃখের তেমনই ভয়ের। ওনার কাছ থেকে জানলাম পবন বিশ্বাসের বাবা গগন বিশ্বাস রেলের ছাক ও লোহার ব্যবসা করে বহু টাকার মালিক। গত 3 বছর আগে বড় ছেলের বিয়ে দেয় দেশের বাড়ির দিকে বাদামতলা বলে একটা জায়গায়। মেয়ের বাবা খুব গরিব, এমন কিছু টাকা পয়সা না দিতে পারলেও মেয়ে শিক্ষিত এবং দেখতে ভালো বলে বউ করে আনা হল। কিন্তু গগন ও তার স্ত্রী ছিল অর্থপিশাচ। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই বৌমার উপর অত্যাচার শুরু হয়ে গেল। গগনের বড় ছেলে এবং পবন প্রতিবাদ তো দূরে থাক, বাবা মাকে উল্টে সমর্থন করত। বউটাকে ঠিক মতো খেতে দিত না, গাধার মতো খাটাতো আকারণে মারধর করত। কিন্তু কবছরে একদমই বাবার কাছে পাঠায়নি। গ্রামের লোক সবকিছু জেনেও কিছু বলতে পারত না। গগনরা বড় লোক, বাজে লোক। তারা একদিন ভোরে ঘুমন্ত মায়ের কাছ থেকে শিশুকন্যাটিকে চুপি চুপি তুলে গলা টিপে মেরে পুকুরের জলে ছুঁড়ে ফেলে। গগনের বৌমা জানতে পেরে পুকুরে গিয়ে দেখে তার মেয়েটা পুকুরের জলে ভাসছে। গ্রামের মেয়ে তো সাঁতরে গিয়ে মেয়েকে তোলে, কিন্তু লাভ হয় না। বউটা বলে, আপনাদের তো মেয়ে নেই, তাই মেয়ের মূল্য আপনারা জানবেন না। আমার উপর অত্যাচার করে আমার মাকে কাঁদিয়ে এসেছেন, এইবার আমার মেয়েকে মেরে যে পাপ করলেন তার পাপের ফল আপনারা পাবেন। আমার মেয়েকে মারার প্রতিশোধ আমি নেবই, মরে গেলেও নেব। এর কদিন পরে বউটা পুকুর পাড়ে অসত্য গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর কদিন পর পুলিশের ভয়ে বড় ছেলে ঘর ছেড়ে পালিয়ে যায়, আজও তার খোঁজ নেই। কিছু মাসের মধ্যে বাড়িতে একের পর এক অঘটন ঘটতে থাকে। গগনের স্ত্রী পুকুরে স্নান করতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পুকুরে ডুবে মরে যায়। একদিন গগন মাঠের কাজ দেখাশোনা করছিল, ঝড় জল আসায় অসত্য গাছের তলায় আশ্রয় নেয়। তখনই গাছের একটা মোটা ডাল তার মাথায় ভেঙে পড়ে। পবনকে দেখে তার বাবা কাদামাখা অবস্থায় পড়ে আছে, মুখ দিয়ে গ্যাঁজা বের হচ্ছে। গাছের দিকে সে হাত তুলে অস্ফুট গোঙানির শব্দে বলে,
বড় বউ, বড় বউ।
গগনকে আর বাঁচানো যায়নি। গ্রামের লোকদের ধারণা গগনের বৌমার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিচ্ছে সবার ওপর। এই কয় বছরে কেউ আর ওই পুকুরের দিকে যায় না। অনেকেই নাকি অনেক অদ্ভুতরে ঘটনা ঘটতে দেখেছে, যা শুনলে আঁতকে উঠতে হয়। আমি সব শুনে জানতে চাইলাম পবন বিশ্বাস সব জেনেও কেন ওখানে বাড়ি বানাচ্ছিল। উনি বললেন,
ওইটাই ভুল বা নিয়তি, অনেক পুরনো ঘটনা বলেই পবন ভেবেছিল সব শেষ হয়ে গেছে। শেষ যে হয়নি তার প্রমাণ তোমরা পেয়েছ, শিক্ষাও নিয়েছ। পবনের শিক্ষা হয়নি, শেষেরও তো শেষ আছে। পবন আবার নতুন মিস্ত্রিদের দিয়ে ঘরটা শুরু করেছিল। এই তো কদিন আগে সন্ধ্যার দিকে ঘরের কাজ দেখতে গিয়েছিল পবন। অনুমান করছি কোনো কিছু একটা দেখে ভয় পেয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে পরদিন সকালে মিস্ত্রিরা দেখে সদ্য 2 দিনের ইটের গাঁথা দেয়াল ভেঙে পড়ে আছে, আর তার নিচে চাপা পড়ে রয়েছে পবন বিশ্বাসের নিথর দেহ। গগনের বড় ছেলে আজও কোনো খবর নেই, জানি না সে বেঁচে আছে নাকি সেও অপঘাতে মরেছে। কথায় আছে, পাপ আর পাড়া চাপা থাকে না, একদিন না একদিন তা ফুটে বের হবেই। গগনের বৌমার চোখের জলের অভিশাপ গগনের বংশকে ধ্বংস করে দিয়ে গেল।
রাসেল ভাই, এই ছিল বাবুভাইয়ের মুখে শোনা এক অদ্ভুত ঘটনা। ঘটনাটা কতটা গুছিয়ে লিখতে পারলাম জানি না, যাই হোক ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ঘটনাটি পড়ার জন্য, আর শ্রোতা বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই এত কষ্ট করে ধৈর্য নিয়ে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন্য। আর বেশি কথা বলবো না, আজকের মতো বিদায়। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com এর সঙ্গে থাকবেন। এই বলেই তিনি ঘটনা শেষ করছেন। আবির মণ্ডল কলকাতা থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কলকাতা থেকে পাঠানো ঘটনা সবসময় একটু স্পেশাল হয়, এই ঘটনাটিও বেশ স্পেশাল ছিল। আমি তো বলেছি দেশের মধ্যে আমার কয়েকটা জায়গা খুব পছন্দ। একটা হচ্ছে রাজশাহী, খুলনা,
এবং চট্টগ্রাম, আমি না তিন জায়গা থেকে রিসেন্টলি স্টোরি পাওয়া শুরু করেছি। বাকি ছিল কলকাতা, সেখান থেকেও স্টোরি পেলাম। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা ঘটনা পাঠাচ্ছেন এবং এভাবেই পাশে থাকেন। আমরা চাইব আরও বেশি ঘটনা পাঠান। আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, russell.bhoot.com@gmail.com। আজকের এই ঘটনা যদি ভালো লাগে তাহলে এই লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, কাছের মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের ছোটবেলায় দেখা শোনা অনেক বিষয় আজ ডাইনোসরের মতোই অবলুপ্তির পথে। সেসব কথা ভাবলে মনটা ভারী হয়ে যায়। যেমন গ্রীষ্মের নির্জন দুপুরে ঘুঘুর একটানা ডাক, আকাশে চিলের কর্কশ চিৎকার, এবং তার সাথে দুপুরে গ্রামের রাস্তায় বিভিন্ন ফেরিওয়ালার মন করা সুরিলা ডাক, সেসব আজ অতীত। আমার আজকের ঘটনাটি এমনই এক হারিয়ে যাওয়া ফেরিওয়ালার কাহিনী। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবির মণ্ডল আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার কাকার কাছ থেকে। ঘটনাটি বেশ অন্যরকম, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনায় চলে যাওয়ার আগে আমি রাসেল ভাইয়ের কাছে অনুরোধ করছি, ঘটনার ভেতরে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমার ছোট কাকার বন্ধু দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে আমাদের সোনারপুর এলাকায় কেস মেমোরিয়াল শিক্ষানিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। প্রতি বছর ১৫০ জন ছাত্রছাত্রী সেখানে তার কাছ থেকে ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। বহু প্রাক্তন আজ বহু রাজ্যে সমাজের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। কিছুদিন আগে এই প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমার কাকার উপর দায়িত্ব পড়েছিল একটি নাটক মঞ্চস্থ করার। এক সন্ধ্যায় রিহার্সাল শেষে সবাই চলে গেলেও সুজিত নামে একটি ছেলে বসে রইল। মনে হচ্ছিল সে কাকার সাথে কিছু বলতে চায়। কাকা জিজ্ঞেস করলে জানালো বাঁকুড়া জেলার কোতলপুরের কাছে কোন এক গ্রামে, সেখানে তার মা বাবা এবং দিদি থাকে, কিন্তু সে আমাদের গ্রাম থেকে ২-৩ কিলোমিটার দূরে তার মামার বাড়িতে থেকেই ক্লাস ৫ থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তখন থেকেই সে আমার কাকার বন্ধুর কাছেই পড়ে এবং এখন সে ক্লাস ১১-এর ছাত্র। সুজিত বলল, বছর কয়েক আগে আমাদের বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ঘটনাটা আপনাকে বলতে চাই। কাকা বললেন, হ্যাঁ বলো। সুজিত বলল, ২০২১ সালের মাঝামাঝি সময়ের দিকে বিশ্বব্যাপী করোনার প্রকোপ। ধীরে ধীরে মানুষ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। বাজার দোকানপাট খুললেও মাস্ক কেউ খুলছে না। এমনই এক দুপুরে আমার মা বাড়ির বাইরে বসেছিল। আমাদের গ্রামটা ছোট, তবে সকলে চাষাবাস নিয়ে থাকেন। প্রত্যেকেরই একতলা বা দোতলা পাকা বাড়ি, অর্থাৎ অবস্থা সম্পন্ন। আমাদের বাড়ির সামনে দিয়ে গ্রামের রাস্তা চলে গিয়েছে। রাস্তার দুপাশ জুড়েই বাতিঘর। হঠাৎ দুপুরের নির্জনতা ছিঁড়ে দূর থেকে ভেসে এলো খটখট একটা যান্ত্রিক আওয়াজ, সাথে সুর করা একটা ডাক। কুরসি আছে, টেবিল আছে, সোফা, এবং সেই সাথে সুর করে বলতে লাগলো সবকিছু ভীষণ সস্তা, নাও নিয়ে নাও। আওয়াজের ডাকটা ক্রমশ এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে এবং কাছে পৌঁছাতেই আশেপাশের বাড়ি থেকে অনেকেই বেরিয়ে দাঁড়িয়ে গেল। দীর্ঘদিন পর গ্রামের রাস্তায় ফেরিওয়ালার ডাক শুনে সবাই অবাক। লোকজন দেখে ততক্ষণে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে একটা ছোট মোটর ভ্যান। তার নিচু জায়গার ওপর দিয়ে দেখা যাচ্ছে কাঠের আসবাব। অনেকের মতো আমার মাও কৌতূহলে এগিয়ে গেলেন। ইতোমধ্যে দিদিও এসে মায়ের পাশে দাঁড়িয়েছে। ড্রাইভারের পাশ থেকে একটা লোক নামলো। তার চেহারা আর পোশাক বড়ই অদ্ভুত। লোকটা যথেষ্ট বেঁটে, কালো, গোঁফ নেই তবে দাঁড়িয়ে আছে। পরনে ঢিলে সাদা কালো পাঞ্জাবি, তার ওপর কালো জ্যাকেট ও মাথার টুপিতে জরির কাজ করা। তবে সবাই যেটা লক্ষ্য করল সেটা হলো লোকটার একটা চোখ। একটা চোখ সাধারণ, তবে অন্য চোখটার দিকে তাকালে যে কেউ ভয় পেয়ে যাবে। সম্ভবত পাথরের নিষ্পলক একটা মনি। দুই গালে অনেক পুরনো পোড়া দাগ, চামড়া কুঁচকে রয়েছে। সেদিক থেকে চোখ সরিয়ে সবাই জিনিসগুলো দেখতে লাগল। লোকটা কয়েকটা চেয়ার, একটা আলনা রাস্তার উপরে নামিয়ে বলল, নিন নিন, যেটা পছন্দ হয় সেটাই নিন, অনেক সস্তা। পাড়ার নিতাই কাকা আলনাটা দেখে বলল, এটা কত? লোকটা বলল, শুধু 2000 টাকা বাবু। দাম শুনে সবাই অবাক। কাঠের ওপর সুন্দর কাজ করা এত বড় আলনাটা মাত্র 2000 টাকায়, এত সস্তা! নিতাই কাকার দরদাম না করে, ঠিক আছে এটা আমি নেব বলেই টাকা আনতে গেলেন। আমাদের পাশের বাড়ির কার্তিক জেঠা বলল, তোমার বাড়ি কোথায়? লোকটা বাকি জিনিস নামাতে নামাতে বলল, জামালপুর বাবু। জেঠা বলল, ও জামালপুর, সে তো অনেক দূর এখান থেকে, তো থাকা হয় কোথায়? লোকটা উত্তর দিল, আরামবাগ। কার্তিক জেঠা আরামবাগে কাজের সূত্রে যেতেন, তাই লোকটার সাথে গল্প জুড়ে দিলেন। ছোট ভ্যান গাড়ির দেয়ালে কেবিটে হেলান দেয়া খবরের কাগজে মোড়া একটা জিনিস দেখে মা বলল, ওটা কি? লোকটা ঝটফট ড্রাইভারকে দিয়ে ধরাধরি করে সাবধানে জিনিসটা নিচে নামিয়ে গায়ের কাগজগুলো ফেলতেই উপস্থিত সকলেই চমকে গেল। সকলেই দেখল চারিদিকে অসাধারণ কারুকার্য করা ঝকঝকে একটা আয়না, জ্যামিতিক ড্রেসিং টেবিলের ওপর বসানো আছে সেটি। আয়নার পেছনটা একটা বক্সের মতো হলেও কোনো পাল্লা নেই, কিন্তু যেটা দেখার, আয়নার গ্লাসটা এতটাই ঝকঝকে নিজের প্রতিবিম্বকেও আসল বললে ভুল হবে। কাঁচের চারপাশে যে কারুকার্য করা কাঠের কাজ, সেই কাঠ ধপধপে সাদা, যেন মার্বেল পাথরের তৈরি। মায়ের অনেক দিনের একটা ড্রেসিং টেবিল নেয়ার শখ, তাই এটা দেখে মা খুব পছন্দ করলেন। দামে পোষালে নিয়ে নেবেন জিজ্ঞেস করলেন, দাম কত? লোকটা বলল, 5000 মাত্র। মা দিদির মুখের দিকে তাকালেন, মুখ দেখে বুঝতে পারলেন ওরও ভীষণ পছন্দ হয়েছে। মা ভেবেছিলেন আয়নাটার দাম কম করে 10000 তো হবেই, 5000 শুনে সিদ্ধান্ত নিলেন আরও কিছুটা দাম কমিয়ে নেবেন। মাকে চুপ থাকতে দেখে লোকটা বলল, এত চিন্তার কি আছে? আরে নিন নিন, কমে দিয়ে দেব, এরকম জিনিস বাজারে পাবেন না, এটা জান্নাতের আশি। কার্তিক জেঠা শুনে বলল, এই জান্নাতের আশি মানে? লোকটা তেমন ভাবেই বলল, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার বেটি জান্নাতি, তারই আরশি, বহু বছর পরে এটা আমি পেয়েছি। লোকটার কথা শুনে জেঠা বলল, তা এটা যখন আনলে জাহান খোসাটাও আনতে পারতে, আমাদের এখানে মশার খুব উপদ্রব, মাঝে মাঝে দেখিয়ে দিতাম। সকলে হেসে উঠল। যাই হোক, মা ঘরে গিয়ে টাকা নিয়ে এলো। লোকটা জিনিসগুলো গুছিয়ে গাড়িতে তুলে আবার আগের মতোই একটা হাঁক দিল, তারপর বেরিয়ে গেল গাড়িটা। নিতাই কাকা আলনা তুলতে গিয়ে অবাক হলেন, আলনাটা তো হালকা, যেন সোলার তৈরি। কাকা একাই হাতে নিয়ে চলে গেলেন বাড়ির ভেতরে। বাবা মা আয়নাটাকে ধরে ঘরে নিয়ে যেতে গিয়ে আরো অবাক হলেন, জিনিসটা যে পরিমাণ ভারী হবার কথা তার তুলনায় অনেক হালকা। ভাবলেন, এটা কি করে হলো? যাই হোক, মায়ের শখ পূরণে সবাই খুশি। আয়াটা মায়ের শোবার ঘরে রেখে তার সামনে দাঁড়িয়ে আমাদের বিস্ময়ের শেষ নেই। আমরা যেরকম দেখতে তার চেয়ে 10 গুণ সুন্দর লাগছে। অসাধারণ কাঁচের ঝিল্লা। দিদি আর মা তো আয়না দেখে সারা বিকেল কাটিয়ে দিল। আমি নিজেও দেখলাম, সত্যি আমাকে একদম চেনা যাচ্ছে না। পরদিন পাড়ার কাকিমারা দল বেঁধে এলো আয়নাটা দেখতে। তাদের মুখগুলো আয়নায় দেখে তারা নিজেরাই অবাক হয়ে গেল, ঘরমুখই হচ্ছিল না। বিষ্ণুপুর রামানন্দ কলেজে দিদির সাথে সেকেন্ড ইয়ারে পড়া সুপ্রিয়া দি পাড়ার একটা ঘরোয়া বিউটি পার্লার চালায়, সাথে বিয়ে বা পার্টিতে মেয়ে সাজায়। সে তো নাছোড় বান্দা, তার নাকি এই আয়নাটা চাই চাই। একদিন তো সে টাকা নিয়ে হাজির, ঘরে ঢুকে মাকে বলল, কাকিমা এই নাও 7000 টাকা, আয়নাটা আমায় দিয়ে দাও, আয়নাটা আমার পার্লারে দারুণ মানাবে, আয়নাটার জন্য আমার পার্লার এলাকার সবচেয়ে সেরা পার্লার হবে,
সবাই যখন আমার হাতে সেজে নিয়ে ওই আয়নায় নিজেকে দেখবে, চোখ ফেরাতে পারবে না। ওই আয়নার টানে বারবার আমার পার্লারে ছুটে আসবে। দরকার হলে 5-6 হাজার টাকা নিয়ে নাও, কিন্তু আয়নাটা আমাকে দাও। কিন্তু মা রাজি হলেন না সাধের আয়না। যাই হোক, এইভাবে কদিন পাড়ার লোক উৎপাত চালালো। কিছুদিন বাদে সব স্বাভাবিক। তবে একদিন মাঝরাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। সেদিন খুব গরম থাকায় বাবা ছাদে ঘুমাতে গিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ একটা শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ থেকে ছনছন ছনছন একটা আওয়াজ স্পষ্ট হচ্ছে, ঠিক যেন মেয়েরা হাতের কাঁচের চুড়ি পড়লে চুড়িতে চুড়িতে ঘষা লেগে যে আওয়াজ হয় তেমন। মা ঘুম থেকে উঠে চোখটা মেলতেই শব্দ বন্ধ হয়ে গেল। ঘরে তো মা ছাড়া কেউ চুড়ি পরে না, কারণ দিদির এইসবে কোনো আগ্রহ নেই। তাহলে শব্দটা আসছিল কোত্থেকে? এই ভেবে মা ঘরের দরজা খুলে বারান্দায় বের হয়ে দেখেন, আমার দিদির ঘরের দরজা বন্ধ। হঠাৎ আওয়াজটা আবার শোনা গেল রান্নাঘর থেকে। মনে হলো কেউ রান্নাঘরে রয়েছে। রান্নাঘরে ঢুকে সেখানেও কাউকে দেখা গেল না, ছুঁচো অথবা ইঁদুরের উৎপাত হবে। তখনই শব্দটা আবার আসে মায়ের শোবার ঘর থেকে। মা দ্রুত শোবার ঘরে ফিরে আসেন এবং ঢোকা মাত্র এই শব্দটা থেমে যায়। চোখ যায় বাইরের দিকের খোলা জানালায়। মা দেখেন একটা বেটে কালো ছায়া মূর্তি জানালার কাছে রাস্তার দিকে দ্রুত হেঁটে যাচ্ছে। মা বুঝতে চেষ্টা করলেন লোকটা কে আর কেনই বা এসেছিল আমাদের বাড়ির কাছে। আর সেই মুহূর্তে সেই ছায়া মূর্তি একবার পেছন ফিরে তাকায়। আধো আলো ছায়াতেও মা স্পষ্ট দেখে এটা সেই ফেরিওয়ালা যার অস্বাভাবিক মুখের মধ্যে জল জল করছে সাদা পাথরের চোখটা। সেটা মুহূর্তের জন্যই, তারপর কিন্তু মা আর তাকে দেখতে পাননি। সে অন্ধকারে মিলিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় মা এত বিহ্বল হয়ে পড়েন যে চিৎকার করে কাউকে ডাকবার ক্ষমতাও হারিয়ে ফেলেন। তারপরই মা চিৎকার করে ওঠেন। মায়ের চিৎকার শুনে বাবা, আমি, দিদি সবাই ছুটে এসে দেখি মা ঘরের মধ্যে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন। কি হয়েছে জানতে চাওয়ায় মা আমাদের সব ঘটনা খুলে বললেন। আমরা শুনে অবাক হয়ে যাই। পরে মা ও দিদি একসাথে একই ঘরে শুয়ে পড়েন। বাবা ছাদে চলে যান, আমি আমার নিজের ঘরে ফিরে আসি। সেই রাতে আর কিছুই হল না। পরদিন সকালে হন্ততন্ত হয়ে ঘরে এলো নিতাই কাকা। জিজ্ঞেস করল আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা না বলি, তাদের বাসায় কিছু হয়েছে কিনা জানতে চাই। কাকা বললেন তার কেনা আলনাটা মাঝে মাঝে কাঁপছে, বাতাস লাগলে ঘরের জিনিসপত্র যেমন দুলতে থাকে ঠিক সেভাবেই কাঁপছে। মা বললেন, ও নিতাইদা, এত হালকা কাঠের তৈরি, ফ্যানের বাতাসেও নড়ছে, অবাক হওয়ার কি আছে? নিতাই কাকা বললেন, কিন্তু পাখা তো চলেনি। শুনে আমার মা অবাক। এরপর কাকা ফিরে গেলেন। সেদিন বিকেলে মা চা বানাচ্ছিলেন। আমাদের মনে হল গোটা বাড়িটা কাঁপতে শুরু করেছে। বাবা বললেন, এই শিগগির বাইরে চলো, ভূমিকম্প হচ্ছে। দ্রুত বাইরে এসে সবাই দেখলাম সবকিছু স্বাভাবিক, এই ভূমিকম্প টুমিকম্প কিছুই নয়। বাড়িতে এসে নিতাই কাকার কথা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকল। কাউকে কিছু বললাম না। তারপর বাড়িটা যে কেঁপেছিল তার প্রমাণ পেলাম রান্নাঘরে অনেক বাসনপত্র নিচে মেঝেতে পড়ে থাকতে দেখে। সেদিন সন্ধেবেলা আমি আর দিদি নিজের ঘরে বসে পড়াশোনা করছিলাম। হঠাৎ করে দিদি উঠে মায়ের সামনে গিয়ে দেখে দরজাটা ভেজানো, আর কেউ যেন ফিসফিস করে মার সাথে কথা বলছে। দিদি এবার স্পষ্ট শুনতে পেল হাসির আওয়াজ, চুড়ির শব্দ। দিদি ঘরের ভেতর গিয়ে দেখে কোথাও কেউ নেই। সারা ঘরে তীব্র আতরের গন্ধ, আর তাতে দিদির গা গুলিয়ে ওঠে। সেই সময় মা খাট থেকে নেমে এসে জানতে চায় কি হয়েছে। বলতে যাবার আগেই আয়না এবং ঘরের জিনিসগুলো যেন দুলে ওঠে। মা দিদি ভয়ে বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তারা বুঝতে পারছেন না আয়নাটা আনার পরপরই এসব ঘটনা কেন ঘটছে, এসব তো স্বাভাবিক নয়। অনেক ভয়ের ওই দিন মাঝরাতে আবার মায়ের ঘুম ভাঙে একটা শব্দে, ঠিক যেন কোন একটা মেয়ে চুড়ির আওয়াজ করছে, ছনছন ছন ছন ছন। সেদিনের মতোই মনের ভুল ভেবে মা জোর করে শুয়ে থাকেন। কিন্তু মায়ের মনে হয় চুরির আওয়াজটা এবার তার ঘরেই হচ্ছে। মা কিছুতেই ভয়ে চোখ খোলেন না। ছন 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 করে চুরির আওয়াজটা যেন মায়ের কান ঘেঁষে বারবার খাটের চারপাশে ঘুরপাক খাচ্ছে। মা বুঝলেন খাটের নিচে কেউ যেন হামাগুড়ি দিচ্ছে, পুরো খাটটাই ঘুরছে সে। ভয়ে মা এক লাফে খাট থেকে উঠে ঘরের আলো জ্বালাতে যান। আর সেই সময় মায়ের চোখ যায় আয়নার দিকে। খোলা জানালা থেকে যতটুকু আলো আসছিল তাতে মা দেখেন এক সুন্দরী মহিলা আয়নায় নিজেকে দেখছে আর তার চুল ঠিক করছে। মা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। মহিলাটা এবার তার হাতের চুড়িগুলো নাড়িয়ে দেখছে। মা আলো চালাতে যাবে এমন সময় সেই মহিলার মুখোমুখি হয় মা।
একটা ভয়ঙ্কর কালো পোড়া বিভৎস মুখ, যা হিংস্র সাদা চকচকে দুটো চোখ। সেই দৃশ্য মা সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠেন, খাট থেকে পড়ে যান। আমরা এসে দেখি মা খাটে শুয়ে আয়নার দিকে ইশারা করে স্থির হয়ে আছেন, তার মুখ দিয়ে একটা গোঙানির আওয়াজ আসছে। সম্বিত ফিরে পেতে অনেকটা সময় লাগে। মা সব জানালে আমরা বুঝতে পারি ঘুমের ঘরে মা দুঃস্বপ্ন দেখেছেন। পরের দিন সকালে আবার নিতাইয়াকা এসে হাজির, জানান গতরাত্রে কাকিমা বেশি কাপড় রাখতে গিয়ে অসাবধানতায় আলনাটা জোরে নাড়িয়ে ফেলে, আর সাথে সাথে তাদের আলনার কাপড়ের ভারে মেঝেতে উল্টে পড়ে সেটি। একটা আর্ম ভেঙে যায়, কিন্তু কিভাবে আলনাটা মেঝেতে উল্টে পড়েছে কেউ বুঝতে পারছে না। নতুন আলনাটা ভেঙে যাওয়ায় তাদের মন ভেঙে গেছে, কিন্তু যেটা আশ্চর্যের বিষয়, স্বামী স্ত্রী মিলে হাজার চেষ্টা করেও আলনাটাকে মেঝে থেকে তুলতে পারেনি। হালকা কাঠের আলনাটা যেন দশ গুণ ভারী হয়ে গেছে। ব্যাপারটা দেখে ওরা ভীষণ ঘাবড়ে গিয়েছে, ভয় পেয়েছে, এবার আমাদের জানাতে এসেছে। আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা এটাও জানতে এসেছে, কারণ নিতাই কাকা ও আমরা এই দুজনেই জিনিস কিনেছি। বাবার ইশারায় মা গতরাতের কথা চেপে গেলেন। নিতাই কাকা চলে যাওয়ার পর আমাদের চারজনের এই বিষয়টা নিয়ে আলোচনা হল, কিন্তু কোনো কুল কিনারা পেলাম না। সেদিন রাতে আমাদের ঘরে কোনো উপদ্রব হল না, কিন্তু উপদ্রব হয়েছে, এবং ভয়ঙ্কর উপদ্রব হয়েছে নিতাই কাকার বাড়িতে, যা পরের দিন সকালে জানতে পারলাম। সন্ধ্যা নামার কিছুক্ষণ পরে কাকিমার মনে হয় তার শোবার ঘরে কেউ চলাচল করছে। যে চলাচল করছে তার হাতের চুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা জানার জন্য রান্নাঘর থেকে কাকিমা সেই ঘরের দিকে যেতেই স্পষ্ট দেখে তার আলনাটা আগের মতো দাঁড় করানো। জানালার দিক পেছন ফিরে এক মহিলা সেই আলনায় কাপড় গুছিয়ে রাখছে, তারই চুড়ির আওয়াজ হচ্ছে। পেছন থেকে দেখে কাকিমার মনে হয় মহিলাটি যথেষ্ট সুন্দরী। তার ভাবা শেষ হতে না হতেই মহিলাটি মুখ ঘোরায় দরজার দিকে, আর কাকিমা ভয়ে চিৎকার করে ওঠেন। দেখেন একটা কালো আধ পোড়া মুখ তার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ শ্মশানে অর্ধ পোড়া হওয়ার পর যদি চিতা থেকে উঠে দাঁড়ায় তাকে যেমন দেখা যাবে তেমনই। কাকিমার চিৎকারে নিতাই কাকা ছুটে আসেন, কিন্তু তখন আর কিছুই নেই। কাকিমার কাছে শুনে কাকা ভাবেন শখের আলনাটা ভেঙে যাওয়ায় আজেবাজে চিন্তা করে কাকিমা এসব দেখছেন। এটা সবই মনের ভুল। কাকিমার ব্যাপারটা যে ভুল নয় তার প্রমাণ পাওয়া গেল বেশ রাতে। কাকিমা ঘুমাচ্ছেন, মাঝরাতে হঠাৎ কিছু পোড়া গন্ধ নাকে আসতেই কাকার ঘুমটা ভেঙে যায়। তিনি আধা ঘুমে আলনার দিকে তাকাতেই দেখেন আলনাটা সোজা হয়ে আছে এবং তাতে কাপড় চোপড় দাউ দাউ করে জ্বলছে। কাকা কাকিমা দ্রুত জল এনে আগুন নেভাতে চেষ্টা করেন, কিন্তু আগুন নেভার বদলে আরো বেড়ে যায়, যেন জল নয় আগুনে ঘি দেয়া হচ্ছে। এই অভাবনীয় কাণ্ডে কাকা কাকিমা ভয় পেয়ে যান, এবং একটু অন্য মনস্ক হওয়ায় কাকিমার শাড়িতে আগুন লাগে। তার মুখ, গলা, ঘাড়, শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। পরের দিন তাকে বাঁকুড়া হাসপাতালে ভর্তি করা হয়। এইসব শুনে আমার ভীষণ ভয় লাগে, আমাদের মনে কু ডাকা শুরু হয়। ওই দিন দুপুরে ঘটল এমন একটা ঘটনা যাতে বাবা, মা, দিদি প্রথমে ভীষণ কষ্ট পেল এবং তারপরে পেল ভয়। দুপুরে যে যার ঘরে শুয়েছিলাম, সামনের মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছিল। হঠাৎ একটা ঝনঝন শব্দে বাবা, মা, দিদির আলস্য কেটে যায়। শব্দটা যেখান থেকে আসছিল সেখানে গিয়ে তারা দেখেন জানলা দিয়ে ক্রিকেট বল এসে আয়নায় লেগেছে এবং তাতে আয়নার ওপরের অংশ ভেঙে মেঝেতে পড়ে আছে। চারিদিকে কাঁচ, কাঁচের টুকরো। কিছুদিন আগে এত দাম দিয়ে কেনা শখের আয়নাটার এই পরিণতি দেখেও নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না কেউ। বাবা ক্রিকেট বলটা হাতে নিয়ে বাইরে গিয়ে দেখে ফাল্গুনি কাকুর ছেলে ব্যাট হাতে দাঁড়িয়ে। বাবাকে দেখেই সে ভয়ে দৌড়। নিমিষে সব ছেলেরা উধাও হয়ে গেল। বাবা ফিরে এসে দেখেন মা বসে পড়ে কাঁদছেন আর দিদি ঝাঁটা দিয়ে কাজ পরিষ্কার করছেন। নির্বাক হয়ে রাগে দুঃখে গজরাতে গজরাতে বাবা বলে উঠলেন, ফাল্গুনির ছেলেটা বলটা মেরেছে, দেখো না কাল গিয়ে ঘাড়ে ধরে টাকা নিয়ে আসব। ঘটনাটা কেউই মন থেকে মেনে নিতে পারছিল না। অবশেষে বাবা বললেন, আহ, যা হবার হয়েছে, আর দুঃখ করতে হবে না, সামনের সপ্তাহে আর একটা ড্রেসিং টেবিল কিনে নিয়ে এসো, ওই বিষ্ণুপুরে গেলেই হবে। মা ঠাকুরমারা বলতো এই ভাঙা আয়নায় নাকি মুখ দেখতে নেই, চল এটাকে বাইরে ফেলে দেই। মাকে চুপচাপ বসে থাকতে দেখে বাবা আর আমি মিলে আয়নাটা সরাতে চাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার আয়নাটা এক চুলও নড়াতে পারছি না, সেটা দশ গুণ ভারী হয়ে গেছে। আমাদের অবস্থা দেখে মা বিস্ময়ে তাকিয়ে থাকেন, ভেতরে ভেতরে ঘামতে থাকেন। বুঝলাম মা ভীষণ ভয় পেয়েছে। সত্যি বলতে বাবাও এবার নির্বাক এবং একটু অবাক, বুঝতে চেষ্টা করেন ব্যাপারটা কি।
নিতাই কাকার কথা যদি সত্যি হয় তাহলে আয়না আর আলনার ব্যাপারটা একই রকম লাগছে। এটা কি কাকতালীয় না এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে? ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামল। আয়নাটা একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হলো যাতে চোখের সামনে শখের জিনিসটার পরিণতি দেখে মন খারাপ না হয়। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে বসে পড়ছিলাম, হঠাৎ পাড়ার ভেতর থেকে লোকের আওয়াজ শুনে জানালায় উঁকি মেরে দেখি একটি মারুতি গাড়ি খুব স্পিডে আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর তার পেছনে কিছু মহিলা কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। বুঝলাম না কি হলো, বাবা সেই ভিড়ের মধ্যে থেকে ঘরে ঢুকলেন। কি হয়েছে জিজ্ঞেস করায় বাবা বললেন, ফাল্গুনীদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। ফাল্গুনীর ছেলেটা ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, নামার সময় দোতলা থেকে পড়ে গিয়ে বিভৎসভাবে মাথা ফাটিয়েছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে। ছেলেটা বারবার জ্ঞান হারাচ্ছে, বাঁচবে কিনা আশা নেই। এই তো হাসপাতালে নিয়ে গেল, আর হাসপাতালে যাওয়ার আগে স্থানীয় ডাক্তার তাকে ফার্স্ট এইড দিচ্ছিল। সেই সময় অল্প জ্ঞান ফিরলে সে মাকে জানায় সিঁড়ি দিয়ে নামার সময় কেউ নাকি তাকে ধাক্কা দিয়েছে। পেছন ফিরে যেটুকু দেখেছে তাতে মনে হয়েছে কোন একটা মেয়ে। বাবার কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। পরদিন রাতে আমাদের বাড়িতেও ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রাতের খাবার শেষে আমরা সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। মাঝরাতে এক তীব্র আতরের গন্ধে মায়ের ঘুম ভেঙে যায়। এই গন্ধটা মা আগে কখনো পায়নি। গন্ধটা এতই তীব্র যে রাতের খাবারটা গলা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। জল খাবে বলে মা উঠে দেখে আয়নায় জড়ানো সাদা কাপড়টা আয়নার সাথে সেঁটে যেন বেশ ফুলে ফেঁপে উঠেছে, হাওয়া দিলে যেমন হয়। কিন্তু আজ এক ফোঁটাও হাওয়া নেই। একটা লম্বা বালিশ দাঁড় করিয়ে রাখলে যেমন লাগে ঠিক তেমন লাগছে আয়নার সামনের কাপড়টা। সামনে যেতেই মা দেখল কাপড় জড়িয়ে আয়নার ভেতর থেকে কোন একটা অবয়ব লুকিয়ে মাকে দেখছে। সেটা দেখে মায়ের মাথাটা ঝিমঝিম করতে লাগলো। সাহস করে কাপড়টা টান দিতেই এক ঝটকায় কাপড়টা মাকে মুড়িয়ে ফেলল। দম বন্ধ হতে চিৎকার করে মা কাপড় থেকে বেরিয়ে এসে আয়নার দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে মানুষ আধ পোড়া শরীরে সেখানে দাঁড়িয়ে আছে আর তার মুখে বিভৎস পৈশাচিক হাসি। এই দৃশ্য দেখে মা লুটিয়ে পড়ে মেঝেতে। ব্যাস, আর কিচ্ছু মনে নেই। অনেক পরে মায়ের জ্ঞান ফিরলে আমরা চারজনই সেই রাতটা একসাথে কাটাই, ঘুমাই না। আমাদের বুঝতে বাকি থাকে না ওই ফেরিওয়ালা আমাদের দুই পরিবারকে কম দামে অভিশপ্ত আসবাবপত্র বেঁচেছে। মা ঠিক করেন আয়নাটাকে হয় বিক্রি করবেন না হয় কাউকে দিয়ে দেবেন। বুঝতে পারেন আয়নার মধ্যে অশুভ কিছু রয়েছে, এই আয়নাটা ঘরে রাখা মোটেও শুভ নয়। পরদিন রাতেও গন্ধে মায়ের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন গোটা ঘর ধোঁয়ায় ভরে গেছে আর ড্রেসিং টেবিল সমেত আয়নাটা দাউ দাউ করে জ্বলছে। মায়ের চিৎকারে আমরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, আগুন কিছুটা স্মিত হয়ে আসে কিন্তু পরক্ষণে অদ্ভুতভাবে আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। আর সেই আগুনের ঝলকানিতে মা আর দিদির দুজনের হাত মুখ ঘাড় গলা অল্প পুড়ে যায়। পরদিন সকালে পোড়া আয়নাটা বাড়ির পেছনে গর্ত করে আমরা মাটি চাপা দিয়ে দেই যাতে কারো নজরে না পড়ে। মায়ের কথায় গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে বাড়িটাকে শুদ্ধ করা হয়। তারপর আর বাড়িতে কোনো উপদ্রব হয়নি। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে পোড়া জায়গা সারানো গেলেও নিতাই কাকার স্ত্রীর মতো মা ও দিদির পোড়া দাগ আজও রয়ে গেছে। কিন্তু এই ঘটনায় মা ও দিদি এতখানি ভয় পান যে তারা অপ্রকৃতস্থ হয়ে যান, উল্টোপাল্টা বলতে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম। কখনো ঘুম মেরে বসে থাকেন, কখনো ভয়ে চিৎকার করেন, উল্টোপাল্টা করতে থাকেন। কেউ বলে ওদের উপরে অশুভ শক্তি ভর করেছে, কেউ বলে বায়ু চড়েছে, আড়ালে অনেকেই আবার বলতে শুরু করে পাগল হয়ে গিয়েছে। এসব শুনে বাবা ভীষণ মুষড়ে পড়েন। বিভিন্ন লোকের পরামর্শ নিয়ে কত জায়গায় কত ঠাকুর বাড়িতে যান কিন্তু লাভ হয়নি। শেষে বর্ধমানের দিকে এক মাজারে মুসলিম পীরের কাছে যান, তাবিজ এবং ঝাড়ফুঁক করিয়ে আসেন। এখন তারা অনেকটাই সুস্থ। ভাগ্য ভালো, দিদির ঘাড়ের কাজটা ছাড়া বাকি দাগগুলো প্রায় সেরে গিয়েছে কিন্তু মা আর নিতাই কাকার স্ত্রীর পুরো দাগগুলো এখনো রয়ে গেছে। এই কদিন আগে বাড়ি গিয়ে জানতে পারলাম আমাদের আর নিতাই কাকাদের ঘটনা জানাজানি হওয়ার পর কার্তিক জ্যাঠার নাকি খুব ইচ্ছে হয়েছিল আরামবাগ যাওয়ার। কিছুদিন আগে পুরনো কাজের সূত্র ধরে জ্যাঠা আরামবাগ গিয়েছিলেন। সেখানে সেই ফেরিওয়ালার খোঁজ করতেই একটা অদ্ভুত
অদ্ভুত ব্যাপার জানা গেল। অনেক খোঁজাখুঁজির পর জ্যাঠা আরামবাগের ধনিয়াখালী রাস্তায় এক মুসলিম পাড়ায় গিয়ে জানতে পারেন, ওখানে জামালপুরের মুসলিম ফেরিওয়ালা ঘর ভাড়া নিয়ে পুরনো কাঠের আসবাবপত্রের ব্যবসা করত। এইসব নাকি সে লালগোলা মুর্শিদাবাদ জামালপুর এলাকার প্রাচীন রাজবাড়ি বা নবাব মহল থেকে সংগ্রহ করত। সেই বাড়ির মালিক কার্তিক জ্যাঠাকে জানায়, করোনার প্রাদুর্ভাবে সেই ফেরিওয়ালা দেশের বাড়ি চলে গেলেও করোনার প্রকোপ কমার পর সে আবার ফিরে আসে। ফেরার পর দেখা যায় সে যেন সম্পূর্ণ বদলে গিয়েছে। দিনের বেলায় সে খুব একটা বের হতো না বললেই চলে। অনেক রাতে তাকে বাড়ির আশেপাশে অনেকেই ঘুরতে দেখত। পাড়ার কারোর সাথে সে মিশত না। পাড়ার কিছু ছোট বাচ্চারা খেলতে গিয়ে তার ঘরে উঁকি মেরে দেখে সেই ফেরিওয়ালা একটা মস্ত বড় ছাগলের নাড়ি ভুড়ি টেনে টেনে খাচ্ছে। এই দৃশ্য দেখে ছেলেরা ভয় পেয়ে যায়। এর কিছুদিন পর একদিন রাতে হঠাৎ আগুন লেগে আসবাবপত্র সহ সেই ভাড়া করা ঘর পুড়ে যায়। তবে ফেরিওয়ালার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ওখানে রাবিশ পরিষ্কার করার সময় ছাইয়ের মধ্যে এমন কিছু পাওয়া গিয়েছে যা ওখানে থাকার কথা নয়। অনেকের অনুমান সে নাকি রাতে গোপনে অশুভ প্রেতাত্মা বা জিন চর্চা করত। তবে আজ সেখানে নতুন বাড়ি তৈরি করা হয়েছে। সে বাড়িতে যে ভাড়াটিয়াই আসে থাকতে পারে না। সবাই বলে জায়গাটা অভিশপ্ত। বাড়ির মালিকও নতুন ঘর তালা মেরে গেছে। সব শুনে জ্যাঠা ফিরে আসেন এবং আমাদের সবকিছু জানান। কাকার কাছে এমন অদ্ভুত ঘটনা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই ঘটনা শোনার পর আমার নিজের কয়েকবার রাতে ভালো ঘুম হয়নি। ঘটনাটি শোনার পর ফেরিওয়ালার কাছে কোনো জিনিসপত্র কিনব না, তাদের সাথে আমি একমত নই। ফেরিওয়ালারাও গ্রাম ঘুরে ঘুরে গৃহস্থের কাছে জিনিসপত্র বিক্রি করার আশা করে, আর গৃহস্থরাও দাম দর করেই বাজার অপেক্ষা সস্তায় অনেক জিনিস ফেরিওয়ালার কাছেই পেয়ে যান। তবে অবশ্যই দেখা দরকার সেইগুলো যেন নতুন হয়। পুরনো বা কারো ব্যবহৃত জিনিস এভাবে জলের দামে পেলেও সেটা নেওয়া উচিত নয়। এই ছিল কাকার মুখ থেকে শোনা অদ্ভুত ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। এই বলেই আবির মণ্ডল তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি উপহার দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে এই ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন প্রিয় মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে। যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন এই লিঙ্কটি। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করে ফেলুন। ইমেল যারা পাঠাননি ইমেল পাঠান। ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আবির মণ্ডল আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে সময় নিয়ে ধৈর্য ধরে ঘটনা শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আরো একটা নতুন ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর আমার নাম হলো জারজিন রোমান্স মাহিম। তো আমি সাতক্ষীরা কালীগঞ্জ থেকে বলছি, মানে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা থেকে। তো আমি এখানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ঘটনা নিয়ে চলে আসলাম। এই একটা ঘটনার সাথে কিন্তু অন্য ঘটনার কোনো মিল নেই। তো চলুন আমি বেশি ফাও কথা বলবো না, তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমার বন্ধুর কাছ থেকে শোনা, আর কয়েকটা বন্ধুর বাড়ি মানে একই জায়গায়। তো একদিন স্কুলে গল্প করছিলাম, তার মধ্যে একজন মানে আমরা ভূতের গল্প খুব করতে পছন্দ করতাম, মানে হন্টেড হরর গল্প। তো এক সময় একটা ঘটনা সে বলল যে আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলো, হ্যাঁ একদম পাক্কা 1 কিলো দূরে প্রাইমারি স্কুল আছে। তো সেই প্রাইমারি স্কুলটার মানে একদম পাশে হলো কাকশিয়ালি নদী। তো এই ঘটনাটা নদীকে কেন্দ্র করে। তো ওই নদীতে মূলত নদীতে বালি তোলার ব্যবসা করত কিছু লোকজন, তারা বিভিন্ন জায়গা থেকে বালি নিয়ে এসে সেখানে রাখত। আর যদিও বলে রাখা ভালো, সেই এর পাশে ছিল একটা ব্রিজ এবং ব্রিজের নিচে ছিল একটি মন্দির, হিন্দুদের পূজা করার মন্দির। তো ঘটনাটি সেইখানেরই। তো একদিন কি হয়েছে, মানে আমার বন্ধু যেভাবে বললো আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। তো সে বলল যে সেখানে একজন লোক বালির ব্যবসা করতো, বালি তুলতো, তার আন্ডারে অনেক ট্রলার ছিল, সেগুলো বালি তুলতো, তুলে সেখানে ঝাঁপ করতো, মানে বোঝাই করতো। তো একদিন তিনি রাত 2টার দিকে তিনি তার কিছু বালি এখানে আইসে এখন তিনি দেখতে গেছেন। তো তিনি যখন দেখতে গেছেন তখন সবাই তার কর্মীরা বালি মানে আনলোড করে চলে গেছে। তো তিনি গিয়ে সবকিছু দেখতেছেন, তো হঠাৎ তিনি দেখেন যে তখন রাত কিন্তু 2টা বাজে, তো তখন তিনি হঠাৎ দেখেন যে কিছু একটা অনেক বড় বিশাল, মানে দেখতে মানুষের মতোই বাট মনে হচ্ছে না মানুষ, কিছুটা আকৃতিটা বলল যে একটা মানুষ যদি কুঁজো হয়ে হাঁটে যেমন হবে ঠিক ওই রকমই, কিন্তু গা থেকে মনে হচ্ছে অনেকটা শিকড় গাছপালা এরকম বেয়ে বেয়ে পড়ছে। তো ওই জিনিসটা দেখলো যে নদী থেকে মানে কিছুটা হাঁপানোর মতো মনে হইলো, কি যে অনেক দূর দৌড় মেরে আসলে যেরকম হাঁপায় ঠিক তেমনই হাঁপাইতে হাঁপাইতে কোন রকমে ওই তার যে বালি ছাপ করা ছিল বালির পাশে আসলো। না তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন, তো তিনি একটু সামনে যান দেখার জন্য। তো সামনে গিয়ে দেখে যে জিনিসটা ওই বালির ওইখানে এসে বসে পড়ছে, আর বসে পড়ে মানে মনে হচ্ছে কিন্তু সে তার একটু জিরোচ্ছে এবং তার গায়ে যে পানি সে পানি ঝাড়তেছে। তো সে বলতো যে জিনিসটা দেখতে মানুষের মতো না আবার মানুষ, মানে গঠনটা হাত পা সব মানুষের মতো, কিন্তু মানে উপরে যে আবরণী সেটা মানুষের মতো না, একদম কালো কুচকুচে এবং মনে হচ্ছে কি যে হাতে নখ টোক সবকিছু দিয়ে মনে হচ্ছে যে একগাদ আপনার শিকড় বাকড়ের মতো সব বেড়ে আসছে, মানে সুর চিকন চিকন সুর এরকম বেড়ে আসতেছে। তো সেরকম তিনি দেখে মোটামুটি ভালোই ভয় পাইছিলেন, আর তিনি ভয় পেয়ে তাড়াতাড়ি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে সবার সাথে ঘটনাটা বলেন। তো তারপরে তার সাথে একটা মানে সে অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে হসপিটালে নেওয়া হয়, বাট সেই এলাকার হসপিটাল থেকে মানে আমাদের এলাকার হসপিটাল থেকে তাকে সাতক্ষীরায় পাঠাইতে হয়। সাতক্ষীরায় তারা বলল যে কোন মানে রোগ খুঁজে পাচ্ছে না যে আসলে কি, মানে তিনি কিছুটা ফুড পয়জনিং হলে যেমন হয় সেরকম, মানে পাতলা পায়খানা করতেছে এবং জ্বর সবকিছু মিলায়ে, বাট তার রোগ খুঁজে পাচ্ছে না যে কি কারণে এটা হয়েছে। তো এরপরে আর বেশি দিন যায়নি, তিনি মারা গেছেন। তো তারপরে আরেকটি ছেলে মানে আমাদের ওই ক্লাসের পরবর্তী ছেলেটিও বলল যে হ্যাঁ এটা সত্য ঘটনা, মানে তাদের বাড়ির পাশাপাশি তারা এটা দেখছে, সবাই বলা বলি করতো। তো যাক এটা বলে ফেললাম ফার্স্ট একটা ঘটনা, এবার আরেকটা ঘটনা বলবো। তো এই ঘটনাটাও মোটামুটি ভয়ানক টাইপের আছে, আমার তো মোটামুটি ভয়ঙ্করই লাগছে। তো ঘটনাটা বলছিল আমার একটা বন্ধু, তো তার বাড়ি হলো ঢাকায় এবং সে এবং তার কিছু বন্ধুরা মিলে ঢাকার একটি বাড়ি ছাদের উপরে, মানে 3 তলা বাড়ি, তার ছাদের উপরে, অনেকে বলতো যে বাড়িটা হন্টেড কেউ থাকে না, তো যারা থাকতো তারা কোনো এক কারণে বাড়ি ফেলায় থুয়ে বিদেশ চলে গেছিল। তো তারা ছাদের উপর উঠছে এবং ছাদ ভাঙা ভাঙা, মানে ছাদের চটলা ভাঙা এরকম, কোন জায়গায় ছাদ গর্ত করা এরকম। তো তারা ছাদে গেছে এবং ছাদে গিয়ে দেখাশোনা করতেছে, হঠাৎ একজন তার বন্ধু মানে 3-4 জনে মিলে গেছে, তো তো হঠাৎ একজন বন্ধু ভাবতেছে কি যে একটা অস্বাভাবিক কিরকম একটা মানে লাগতেছে, কারণ আল্লাহ কিন্তু মানুষদেরকে তৈরি করছে, কিছু স্পেসিফিক পাওয়ার দিছে মানুষদেরও, কারণ মানুষটা যদি আশেপাশে অস্বাভাবিক কিছু হয় বা আশেপাশে যদি জিন টিন থাকে তাহলে মানুষ কিন্তু সেটা বুঝতে পারে। আসলে জিনই ভূত বলতে কিছু নেই, জিনই এসব ঘটায়। তো জিন থাকলে কিন্তু মানুষ সেটা বুঝতে পারে, কারণ জিন থাকলে যদি ভালো জিন থাকে তাহলে মানে আমার যেটা মনে হয় যে ভালো জিন থাকলে ঠান্ডা একটা অনুভূতি প্রকাশ পায় এবং সুন্দর একটা সুগন্ধ আসে, আর খারাপ জিন থাকলে আপনার খারাপ একটা গন্ধ আসে, খুবই কুৎসিত বাজে গন্ধ আসে এবং জায়গাটা অস্বাভাবিক গরম হয়ে যায় সে স্বাভাবিকের তুলনায় এনভায়রনমেন্টটা। তো যাই হোক, তো তারপরে ও দেখলো কি যে মানে দেখলো না অনুভব করলো যে এরকম একটা খারাপ মানে মনে হচ্ছে কি যে হঠাৎ গরম একটা এনভায়রনমেন্টের সৃষ্টি হয়েছে ওই জায়গায়। তো তারা তখন ভাবলো এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ অনেকেই বলতো এই বাড়ি সম্পর্কে কিছু ভয়ঙ্কর ঘটনা। তো হঠাৎ তাদের মাথায় সেই ঘটনা ঘুরপাক খাচ্ছিল এবং ভয় লাগতেছিল। তো তার মধ্যে থেকে হঠাৎ একজন বন্ধু দেখে যে কোনো কারণ ছাড়াই তার পায়ের জুতা পড়া ছিল, কোনো কারণ ছাড়াই তার পায়ের একদম মাঝখানে তলা থেকে রক্ত পড়তেছে। তো কোনো ব্যথা না জ্বালা না কিছু, হঠাৎ মানে সে অনুভব করলো পা ভেজা ভেজা লাগতেছে, মনে করলো পা ঘামতেছে, বাট কিছুক্ষণ পর থেকে একটু বেশি ভেজা। তো এই মনে করে পাটা উঠিয়ে দেয় কি যে পায়ে রক্ত ভরে গেছে। এরপরে পা ফাঁক করে দেখে যে পায়ের মাঝখানে প্রচুর গর্ত করে আপনার কেটে গেছে। তো তারা এটা দেখে চলে আসে। ও আরেকটা কথা বলিনি, সেই বাড়িতে তারা আবার দেখছিল যে বাড়ির প্রত্যেকটা ঘরেই আপনার কিছু পাখি কাক এসব কবুতর পড়ে আছে। দেখে কিছুটা মনে হয় যে কেউ যদি কোন কবুতর কাক এসব যদি অর্ধেক খেয়ে রেখে দেয়, মানে মনে করেন মাত কেউ মাথা খাইছে কেউ পা খাইছে, এইভাবে খেয়ে খেয়ে রেখে দেয় ঠিক যেমনটি দেখাবে, আসলে তেমনই দেখাচ্ছিল পুরো ছাদ এবং পুরো সেই বাড়িটায়। তো এইটা দ্বিতীয় ঘটনা ছিল, আমি জানি না কিরকম লেগেছে। এবার আরেকটা ঘটনা বলি। তো এই ঘটনাটি মূলত একটু হালকা বড়, তো যাই হোক তেমনটাও বড় না। তো ঘটনাটা শেয়ার করছিল একটা বড় ভাই। তো তিনি ঘটনাটা যেভাবে বলছে সেভাবেই বলতেছি। তো তিনি মূলত ছোট ছিলেন, তখন মাত্র 6 বছরের ছিলেন, আর তিনি তার মায়ের কি বলে কোন একটা আত্মীয় স্বজনের বাসায় গেছিল সেদিন। তো 3 দিন থাকার প্রোগ্রামিং এইভাবে তারা গেছে। আর যাওয়ার পরে তারা যখন মানে প্রথম রাত কাটাবে, প্রথম রাতে মানে তারা পিঠা বানাচ্ছিল। তো পিঠা আপনার তিনি একটা পিঠা খাতে খাতে বাড়ির পিছনে বেরিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছিল বাড়ির পাশে, ছোট মানুষ। তারপরে ওনারই ওদেরই পরিবারের একজন বললো কি যে রাত্রিবেলায় পিঠা খায় এদিক সেদিক যেও না, আর বিশেষ করে ওই যে সামনে একটা আপনার পুকুর পার হয়ে সামনে একটা নদী কি বলে গাছ ছিল, তো সেই গাছটা প্রচুর বড় একটা ইয়া গাছ, তাল গাছ। তো বললো তাল গাছে যেন খবরদার যাবানা তুমি, পিঠা খেতে খেতে এমন না মানে কখনোই তাল গাছে যাবানা যে কয়দিন আইসো ওই কয়দিন। তো তার মা মনে একটু আগ্রহ জন্মে যে কেন এখানে যাবো না, এখানে যাইতে নিষেধ কি। তো এই ভেবে সে অন্যদেরকে বললো যে কি কারণে যাবো না, বাট কেউ বলতেছে না। তো ভালো কথা তার মাথা থেকে, আর বাচ্চা মানুষ রাতের বেলা ভাবলো যে নিষেধ করছে না দাওয়াই ভালো, পরে শুনে নেবো যে কি কারণে যাওয়া নিষেধ। তো তারা সেদিন এতে খেয়ে ঘুমাইছে, ঘুমানোর পরে সে বারবার খালি তার সে জানালা দিয়ে সেই গাছটা দেখা যায়, এবং সে জানালা দিয়ে বারবার খালি সেই গাছের দিক তাকাচ্ছে। আর বলে রাখা ভালো যে সে একা ঘুমায়নি, তার সাথে তার আরো 2-3 জন মানে ভাইটাই ছিল। তো তারপরে সে যখন তাকাচ্ছে, তাকানোর পরে সে ভাবতেছে যে কেন এই গাছে আমাকে আসতে দেওয়া হচ্ছিল না। তো সে হঠাৎই দেখে যে মানে কোনো কারণ ছাড়াই হঠাৎই সেই গাছের উপরে গোল জ্বলন্ত কোনো একটা আগুন পিণ্ডের মতো আপনার আসে। তো এটা দেখে সে তুলনামূলক অনেক ভয় পেয়ে যায়, কারণ এটা সে জীবনে কখনোই দেখেনি আর এটা স্বাভাবিকও ছিল না, প্রচুর বড়। তো সে ভয় পেয়ে তাড়াতাড়ি মাথা নিচু করে শুয়ে থাকে, এবং সত্যি কথা বলতে কি এটা একটু হাস্যকর, সে ভয় প্যান্টে পিশাব করে দিছিল। তো সে এতটাই ভয় পেয়েছিল যে সেখান থেকে আর উঠতেও পারতেছিল না। তো ভালো কথা, এটা তো মানে কয়েক এরপর যেটা বলবো যে সেটা একটু তুলনামূলক ভয়ঙ্কর। তো সে একটু ভয় পাইছে, সে ভাবতেছে যে সে পিশাব করতে যাবে, কিন্তু সে ভয়তে যাইতেই পারতেছে না। তার পাশের ঘরে তার আব্বু আম্মু ঘুমাইছিল, তো সে ভাবে যে থাকে অবস্থায় যা এখন ভয় লাগতেছে যাওয়া লাগবে না, তাই ভেবে সে একটু পাশ ফিরলো। যেই পাশ ফিরলো তার কিছুক্ষণ পরেই সে বলে যে বাড়িটা ছিল টিনের, আর সে ছিল একদম টিনের গাছ সামনে, মানে চেয়ারটা সরি খাটটার একদম কানায় সে ঘুমাইছিল, কানায় মানে একদম টিনের কানায়। তো সে টিনে মনে হচ্ছে কি যে কেউ নুপুর পায়ে দিয়ে হাঁটতেছে, আর টিনে খালি কিরকম একটা টোকা দেওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। তো এইটা শুনে সে প্রচুর ভয় পাইল, এবং এরপরে আপনার পাশের ঘরের থেকে উনি বললো যে পাশের ঘরের থেকে কিছু আত্মীয়স্বজন আসলো, এসে তাদের যে 3 জন ঘুমাইছিল 3 জনকে কোলে করে নিয়ে অন্য ঘরে শোয়াই দিছে। তো তারা এখনো জানে না যে আসলে কি কারণে ওই জিনিসটা কি ছিল যে নুপুর পায়ে দিয়ে হাঁটতেছিল তাদের টিনের পাশ দিয়ে, এবং টিনের টোক্কা মারতেছিল কে। তো এটা তারা কেউই জানে না। তো এরপরে তারা তার আব্বুর কাছে শোনে, কিন্তু তার আব্বু ঘটনাটা জানতো না, যে কারণে তার আব্বু ওই পরিবারের লোকজনদের কাছে শুনতে চায়। বাট তারা বলে কি যে বাচ্চা কাচ্চা আছে, এদের সামনে বলা উচিত হবে না, তাহলে এরা রাত্রে প্রচুর ভয় পাবে। তো তারপরে সাইডে গিয়ে তার বাবার সাথে ঘটনাটা বলতেছিল, কিন্তু সেই মানে আমার বড় ভাইয়াটা ও আসলে ওইখানে লুকি লুকি লুকের লুকে শুনতেছিল ঘটনাটা। তো সে বলে কি যে মানে ওই যে গাছটা মানে তাল গাছটা, ওই তাল গাছটা নাকি অনেক বছর ধরেই অনেক হুজুররা বলে আসতেছে যে এখানে একটা খারাপ জিন থাকে, এই জিনের যেই ক্ষতি করে তার নাকি রাত্রে স্বপ্ন দেখায় এবং মানে তার অসুখ বিসুখ হয় এরকম। আর সে গাছটা অনেকেরই স্বপ্ন দেখাইছে, যারা অনেকে গাছটা কাটতে চাইছে, তো অনেকের সব যারা কাটতে চাইছে তাদের স্বপ্ন দেখাইছে যে এই গাছটা কাটলে তাদেরকে মেরে ফেলবে। তো এরপরে যে ঘটনাটা শোনার বলে কি যে মূলত কারুর বাড়ি এরকম রাত্রে হয় না, শুধু তাদের বাড়ি এইরকম খালি মানে প্রায় প্রতিদিন রাত্রেই 90% রাতেই আপনার এরকম পাশ দিয়ে টিনের পোকা মারার শব্দ, বাসা বাইরে তৎক্ষণাৎ যদি আপনি জানালা দিয়ে তাকান তাহলে কিছুই পাওয়া যাবে না, কিন্তু শুধু টিনের শব্দ। আবার কেউ নুপুর পাই দিয়ে হাঁটতেছে, তাদের পাশ দিয়ে এরকম একটা শব্দ শোনা যায় আসলে সেই থেকে। তো এটা তুলনামূলক একটু ভয়ানক ছিল। তো তার আর বেশি দিন থাকিনি, মোটামুটি তার আব্বুও ভয় পাইছিল, যে কারণে বাড়িতে থেকে তারা তৎক্ষণাৎ তারপরে খেয়ে দিয়ে তারপর তারা চলে আসবে বাড়ি থেকে, কারণ তার আব্বু ভাবলো যে হয়তো কোনো ক্ষতি টতি যেন না হয় তারা তার এখান থেকে খেটে পড়াই ভালো। তো রাসেল ভাই, এবার আমি যে ঘটনাটা বলবো এই ঘটনাটা সত্যি কথা বলতে কি আমি এখন কিন্তু রেকর্ডিং করতেছি, এখন রাত 7:22 বাজে মানে সন্ধ্যা, তো আমি এখন ছাদের উপরে এসে রেকর্ডিং করতেছি, আর এই ঘটনাটা কিন্তু এই ছাদটাকে কেন্দ্র করে। তো এটা হলো তৃতীয় না চতুর্থ ঘটনা আমি বলতেছি, আমার খেয়াল নেই। তো মানে এই ছাদ, যে ছাদে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রেকর্ডিংটি করতেছি, তো এইখানেরই ঘটনা এটা। তো আমি বলতেছি আর আবার মানে ভয় লাগতেছে। তো ঘটনাটা আমার আব্বু বললো, তো চলুন আমরা তাড়াতাড়ি ঘটনায় চলে যাই। তো মূলত ঘটনাটা যেটা হয়েছিল সেটা হলো আমার আব্বু বিয়ের কয়েকদিন পরে, তো এখানে আমাদের ছাদটার কিছু বর্ণনা দিয়ে দেয়, ছাদটা রেলিং ছাড়া, হ্যাঁ ছাদটা একদমই ছাদে উঠে, সিঁড়ি দিয়ে ছাদে উঠেই আপনার ছাদের সামনে ডান হাতে ট্যাঙ্কি পাওয়া যাবে। তো আব্বু একদিন বা ঘরে গরম লাগছে বলে বাসায় আসে, তো বাসায় মানে ছাদে আসে, ছাদে এসে ওই ট্যাঙ্কিতে হেলাম দিয়ে থাকে। তো আগে বললাম সিঁড়ি থেকে উঠেই ছাদের একদম ডান সাইডে, মানে সিঁড়ি থেকে উঠেই ট্যাঙ্কিটা হাতের ডান সাইডে, তো সেই সিঁড়ি থেকে উঠেই যে ট্যাঙ্কিতে হেলান দিয়ে থাকে মানসিক ভাবে হেলান দিয়ে থাকে। তো হঠাৎই সে দেখে যে পাশ দিয়ে মানে তার পিছন সাইড দিয়ে একটা প্রচুর আলোর মানে সাদা আলো, মনে হচ্ছে কেউ পাশের কোন বড় একটা বিল্ডিং এ কেউ হঠাৎ আলো লাইট মারছে, বড় হ্যালোজিন যে লাইট আছে ওইটা মারছে। তো এটা ভেবে সে তাগায় হতভম্ব হয়ে যায়। মানে ঘটনাটা অনেকেই বলবে যে মিথ্যা কথা বলতেছি, বাট ঘটনাটা একদমই বাস্তব ঘটনা। তো আমার আব্বু দেখে যে মানে আমাদের বাড়ি থেকে পাশে হলো মসজিদ, তো আমার আব্বু দেখে যে সে মসজিদ থেকে মানে একদম হাওয়ায় ভাসতে ভাসতে, মানে সে কিন্তু হাঁটতেছে না কিন্তু মনে হচ্ছে সে ভাসতেছে। আব্বু তেমন ভাবে খেয়াল করেনি, আব্বু ভালোই ভয় পাইছিল তখন। তো সে মানে বিষয়টা লজিকটা কিছু এমন যে মসজিদের ছাদ থেকে সে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির ছাদের উপর আইছে, মানে ভাসতে ভাসতে একদম সমান্তরাল ভাবে তো আমাদের ছাদে একে আইছে। তো সে এসে আমার আব্বুর দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল যে হাসি দেওয়ার কারণে আব্বু তো ভয় পাওয়া দূরের কথা, আব্বু পুরোই ভাবলো যে না, যে আসছে এইমাত্র সে অবশ্যই ভালো কিছু, কারণ এত সুন্দর আব্বু বললো যে এত সুন্দর হাসি, যে হাসিটা দেখেই আব্বু মানে সকল ভয় কেটে গেছে। আর আব্বুর প্রচুর একটা ভালো লাগতেছিল হাসিটা দেখে। তো দেখলো যে একটু মোটামুটি বুড়ো মানুষ এবং পুরো শরীর দিয়ে আলো বেরোচ্ছে, শরীরের সবকিছুই সাদা, টুপি, তারপরে আপনার টুপি পরা ছিল, তারপরে পায়জামা, তারপরে বড় একটা ধুতি টাইপের পরা ছিল বললো আব্বু, তো সবকিছু সাদা। আর তার শরীরের গঠনটা সব থেকে আশ্চর্যজনক, সেটা হলো সে দেখে যে পা স্বাভাবিক মানুষের মতোই, এবং অন্যরকম যে জিনিসটা সেটা হলো আমাদের দেখবেন যে আমাদের ভুরু কিন্তু দুইটা, দুই চোখের উপর দুইটা, কিন্তু আব্বু বললো যে তার ভুরু ছিল মাত্র একটাই, কিন্তু ধরেন বাম চোখ থেকে ডান চোখ পর্যন্ত একটাই ভুরু, মানে দুই চোখ সমান সমানই একটাই বুড়ো। বুড়ো আমাদের যেরকম নাকের উপরে ফাঁক আছে সেখানে কোনো বুড়ো নেই, কিন্তু তাদের নাকি আব্বু দেখলো যে তার কোনো ফাঁক নেই, পুরো ডান চোখ থেকে বাম চোখ, বাম চোখ থেকে ডান চোখ, এত মানে বাম চোখ থেকে ডান চোখ পুরো সমান্তরাল অবধি, অতটা বড় একটা মানে আর পুরু দাড়ি। হ্যাঁ, তো তাদের একটাই দাড়ি কিন্তু, সরি দাড়ি বলতেছি কেন, একটাই ভুরু কিন্তু অনেক মোটা এবং অনেক বড়, আমাদের যেমন দুইটা তাদের একটাই। তো এটা দেখে আবু একটু অন্যরকম মানে ইয়ে হয়ে যায়। আর মজার কথা হলো দাড়ি, দাড়ি চুল তারপরে ভুরু সবকিছুই ছিল সাদা রঙের, তার হাতে ছিল বড় একটা তসবি। তো এটা দেখে যাক আব্বু যত যতই সুন্দর লাগুক একটু তো ভয় লাগবে, তো আব্বু তাড়াতাড়ি নিচে চলে আসে। তো এবার আমি লাস্ট একটি ঘটনা বলবো, জানি না এই ঘটনাটা আপনাদের কেমন লাগবে, বাট এটা আমার লাস্ট ঘটনা। তো আমি জানি না আজকের স্টোরিটাও রাসেল ভাইয়া মানে সিলেক্ট করবে কি না, কারণ আমি জানি মানে আমি দেখলাম যে আমার থেকে অনেক খারাপ মানে যে স্টোরিতে তেমন ভয় নেই সেই স্টোরিও সিলেক্ট করা হয়, কিন্তু আমার কোনো স্টোরি সিলেক্ট করা হয় না, আমি এখন এর কারণ জানি না, জানি না আজকের স্টোরিটাও সিলেক্ট করা হবে কিনা। তো এই ঘটনাটা ছোট, ঘটনাটা আমার একটা বন্ধুর সাথে। তো তখন মাহফিলের সময়, আর সে তখন পড়তো ক্লাস টুতে না সরি ফোরে। তো যে বন্ধুটা তার আমার ওই প্রথম ঘটনাটা বললাম না, ওই বন্ধুটাই বলছিল ঘটনাটা, ওই একই দিনে বলছিল। তো সে বলে যে সে মাহফিলের দিনে সে মাহফিলে গেছে এবং মাহফিল থেকে আসতেছে, আর আসার সময় তার সাথে ছিল তার আব্বু। তো তার আসার সময় তার আব্বুর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, আর তার আব্বু ওই ইয়ে করে, তার আব্বু তার বন্ধুর সাথে একটু কথা বলে বলে তাকে বলে যে তুমি বাড়ি চলে যাও, আমি আসতেছি তোমার আঙ্কেলের সাথে একটু কথা বলে। তো তারপরে ও বাড়ি মানে ও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর হাঁটতেছে হাঁটতেছে বাড়ি চলে আসলো। আর বাড়ি আসার পরে সে তার আম্মুকে ডাকলো, মানে তখন রাত হয়ে গেছে স্বাভাবিক, মাহফিল শেষে তো রাত হবে, তার আম্মুকে ডাকলো যে মানে তাবড় নিয়ে আইছে, তো সেটাতে গরুর মাংস ছিল তাবড়কে। তো যাই হোক, তো এটা বলার কারণ একটু পরে বুঝতে পারবেন যে কেন গরুর মাংসের কথা বললাম। তো তার তার আম্মুকে যখন ডাকলো, তখন হঠাৎই তার আম্মু আসে এবং তার আম্মু তার নিজের ছেলেকে দেখে ভয়ে হাউমাউ করে আপনার অজ্ঞান হয়ে যায়। এরপরে পরিবারের তার আব্বু যখন আসে, তখন তার আব্বু এসে তার আম্মুর জ্ঞান ফেরায়, সে বাচ্চার মতো সেবা কি করবে। তো তার মানে তার মায়ের চিল্লানি শুনে সেও ভয় পেয়ে বাড়ি থেকে দৌড় দ্রুত তার প্রতিবেশীর কাছে চলে যায়। তো তার প্রতিবেশীরা প্রতিবেশীদের ডেকে আনতে আনতে তার আব্বু চলে আসে। তো তারা তাদের তার মায়ের জ্ঞান ফেরায়, আমার বন্ধুর মায়ের। তো জ্ঞান ফেরানোর পরে জানতে চায় যে আসলে ঘটনাটা কি হয়েছে। তো তিনি বলে কি যে সে যখন মানে ওই ছেলেটা, ওর নামটা হলো তৌফিক, তো বলে যে সে যখন আইসে তার মাকে ডাকে, তখন নাকি সে যখন তাকে দেখতে গেছে, তখন দেখে যে তৌফিকের পিছনেই অনেক লম্বা, প্রচুর লম্বা, মানে মনে করেন একটা বড় তাল গাছের মতো লম্বা কেউ যদি একটা অবয়ব দাঁড়িয়ে থাকে যেমন লাগবে রাতের বেলা, ঠিক তেমনই একটা অবয়ব দাঁড়ায় রয়েছে। সেটা দেখে সে প্রচন্ড ভাবে ভয় পায় এবং ভয় পেয়ে সে মানে আর ধরে রাখতে পারি না, অজ্ঞান হয়ে যায়। তো তারপরে হুজুর ডেকে একটু হুজুর দোয়া পড়িয়ে নিল, তারপরে হুজুরের কাছে শুনলো যে এটা আসলে কি কারণে হইলো। তো হুজুর বলে কি যে মূলত ঘটনাটা যেটা হয়েছে, সে যে তাবারুক নিয়ে আসতেছিল যে পথ দিয়ে, সেটার পাশে ভাটা, তারপরে জায়গাটা একটু খারাপ, মানে বনটন এমন না কিন্তু জায়গাটা একটু খারাপ, পাশে আপনার ভাটা আছে, তারপরে ওই ভাটার আশপাশে জায়গাটা একদমই নিরিবিলি, হ্যাঁ মানুষজন তেমন চলাফেরা করে না। তো এই জন্য যে জায়গায় মানুষের চলাফেরা কম সেই জায়গায় জিনরা নাকি থাকে। তো তাই বলছে যে এই যে তাবারুক নিয়ে আসতেছিল, তাবারুকে নাকি গরুর মাংস ছিল, নাকি না তাবারুকে গরুর মাংসই ছিল, এই কারণে নাকি একটা বড় জিন, জিনটা ভালো জিন ছিল যে কারণে তার ক্ষতি করেনি। তো সেই জিন তার পাশ যাইতে যাইতে একদম তার বাড়ি পর্যন্ত পৌঁছায় যায় সেই মাংসের লোভে। তো তারপরে তারপরে সে কিন্তু সে দেখতে পাচ্ছিল না, মানে তৌফিক আমার বন্ধু জিনটাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার আম্মু যখন তার কাছে আসলো তখন তিনি সে জিনটাকে দেখলেন। তো মূলত এইটাই ছিল আমার আজকের ইয়ে। তো প্লিজ রাসেল ভাইয়া আপনার এই অডিও ক্লিপটা শেয়ার করেন, অনেক মানে খুশি হবো যদি এটা শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ঘটনা কালেক্ট করে নিয়ে আসতে পারবো। আমি জানি যে তেমন ভালোভাবে বলতে পারিনি, বাট একটু চাইলে কম্প্রোমাইজ কিন্তু করা যায়। তো যাই হোক, ভালো থাকবেন রাসেল ভাই এবং ভুট ডট কম এর সকল লিসেনার্স, আমি এখানেই বিদায় নিচ্ছি। এরপরে ইনশাল্লাহ অন্য কোন ঘটনা নিয়ে আবার আসবো আর আরো ভালো প্রিপারেশন নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।
আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে থাকেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ আলী মুর্তজা। আমার বাসা যশোরের মাগাপাড়া থানার মির্জাপুর গ্রামে।
আশা করছি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। রাসেল ভাই, ঘটনা তো শুরু করবো, তার আগে আমার একটা ছোট্ট একটা অনুভূতি আমি বলতে চাই। আজকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি, এটা আমার জীবনের প্রথম ঘটনা যেটা আমি ভূত ডট কম এ প্রেরণ করলাম। এর আগে অনেকবার ভূত এফএম এর চেষ্টা করেছিলাম যে পাঠাবো, কিন্তু আসলে সময় হয়ে না ওঠার কারণে আসলে পাঠাতে পারিনি। একটা ছোট অনুভূতি যেটা বলছিলাম রসেল ভাই, আমি 14-15 সালের কথা বলছি। আমার মেজো ভাই, তখন মেজো ভাইয়ের একটা বাটন ফোন ছিল, কিং স্টার ব্র্যান্ডের একটা ফোন ছিল, বাটন ফোন। তো আমি আমার মেজো ভাই একসাথে ঘুমাতাম একই বিছানায়, আর আমাদের উপরে টিনের চালা ছিল, এক চালা ঘর। তো আমার মেজো ভাই ওই ফোনটাকে এফএম চালু করে তো ফোন এসে টিনের চালে গুজে রাখতো, আর আমরা নিচের থেকে দুজন ঘুমিয়ে ঘুমিয়ে শুনতাম ভূত এফএম। আলো সেই স্মৃতিগুলো মনে পড়ছে আজ, খুবই মানে ভয়ও লাগতো আবার খুব ভালো লাগতো, আনন্দ লাগতো। মেজো ভাইকে জড়িয়ে ধরে শুনতাম, ভয় পেলে মেজো ভাইকে ধরতাম, সে একটা অন্যরকম একটা ফিলিংস ছিল তখন। আজকে অনেক বড় হয়ে গেছি, 22-23 বছরের এক যুবক। তো যাই হোক রাসেল ভাই, ঘটনায় ফিরি। ঘটনাটি 2009 সালের। আমার বড় ভাই তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন, ইন্টার পরীক্ষার্থী ছিলেন। তো আমাদের বরাবরই খুবই অভাব অনটনের সংসার ছিল। কি বলো যে চাল আনতে পান্তা ফুরে, এরকম একটা অবস্থা ছিল। তো আমাদের, আমরা তো তখন ছোট, আমার বড় ভাই ছিলেন যিনি তখন কাজ করতে পারতেন, কোনো না কোনো কাজ করতে পারতেন। তো বড় ভাইয়ের এইচএসসির ফর্ম ফিল আপের টাকাটা আমার পরিবার জোগাড় করতে পারিছিল না আর কি। খুবই টেনশনে ছিল পরিবার, বড় ভাইয়ের ফর্ম ফিল আপের টাকাটা কিভাবে ম্যানেজ করা যায়। তো তখন আমার এক চাচা বড় ভাইয়ের জন্য একটা অফার নিয়ে আসেন, কাজের একটা অফার নিয়ে আসেন, যে তিনি যদি কাজটি করেন 15-20 দিন তাহলে আমার বড় ভাইয়ের ফর্ম ফিল আপের টাকাটা তিনি দিয়ে দিবেন। তো কাজটি ছিল এমন রাসেল ভাই, যে আমাদের গ্রাম অঞ্চলে সেচ কাজের জন্য, জমিতে পানি দেওয়ার জন্য কিন্তু মোটর বানানো হয়, মোটরের মাধ্যমে সেচ কাজ করা হয়। তো সেখানে সেচ কাজের দেখাশোনা করার জন্য কিন্তু একটা লোক লাগে। তো সেই কাজটা করার জন্য কিন্তু আমার বড় ভাইকে হায়ার করে আমার কাকা চাচা, যে সে কাজগুলো করবে 15-20 দিন মতো, বিনিময়ে তার ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে দেওয়া হবে। তো রাসেল ভাই, মোটরটার লোকেশনটা আমি একটু বলি। মোটরটি মানে জনপদ থেকে, মানে আশেপাশে কোনো বাড়িঘর তো ছিল না, আধা কিলোমিটারের ভিতরে, আর আমাদের বাসা থেকে আপনার মোটরের দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার মতো। তো সেভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল না, রাস্তাঘাট ছিল না কিছু, মানে অনেকটা মাঠের ভিতরের দিকে বললে ভুল হবে। মোটরটির আগে একটা বাগান ছিল, ঝোপঝাড় ছিল। তো ঝোপঝাড় ছোট না, অনেক বড় বাগান ছিল, যে বাগানটিকে আমরা নসিরের বেল্ট বলে চিনি। আর মোটরেরও স্পেসিফিক নাম ছিল, যেটা আমি বলছি না। তো রাসেল ভাই, সেই যে নসিরের বেড়ের কথা বলছি, এটা কেন বলছি আমি পরে বলবো। নসিরের বেড় প্রায় আনুমানিক 3 একর মতো হবে জায়গা, 3-4 একর মতো হবে। তো যার অর্ধেকটা ছিল কবরস্থান, বাঁশ ঝাড় ছিল, বিভিন্ন আপনার আনারসের বাগান ছিল। আর যে মোটরের যে সাইডটা, মোটরটা ছিল পশ্চিম দিকে মুখ করা, আর মোটরের সামনের দিক থেকে আসলে সে ঝোপ জঙ্গল বাগানটি শুরু, আর শেষ হয়েছে অপর দিকে একটা রাস্তা, সেই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। তো রাসেল ভাই, এই যে বাগানটা, এই বাগানটার আরো অনেক কাহিনী আছে, যেটা যদি সময় পাই তো পরে বলবো। তো এই বাগানের অর্ধেকটা, প্রায় অর্ধেকের বেশিটা ছিল কবরস্থান, বাঁশঝাড় ছিল, আর বাকি যে অর্ধেকটা যেটা মোটরের কাছাকাছি ছিল, সেই অর্ধেকটাই আপনার আনারসের বাগান ছিল, বিভিন্ন বড় বড় গাছ ছিল, অনেক পুরনো গাছ এসব ছিল। এই বাগান নিয়ে আগেও অনেক ঘটনা আছে। তো আমার বড় ভাই যেহেতু টকবকে তরুণ ছিল, অত ভয়ভীত ছিল না, সাহসী ছিল অনেক। তো তাকে যখন দায়িত্ব দেয়া হয়, তখন তাকে বলা হয়েছিল দিনে মানে থাকা লাগবে না, তো দিনে মানে কাকা দেখাশোনা করবে, আর রাত্রে বড় ভাইকে থাকতে হবে। আর গ্রামে একটি প্রচলিত আছে একটি কথা, যে সত্য কিনা আমি জানি না, যে রাত্রে নাকি শেষ কাজে পানি বেশি ওঠে মোটর দিয়ে, আমি সঠিক জানি না। তো যাই হোক, রাত্রে আমার বড় ভাইকে কাজের দায়িত্ব দেওয়া হয় যে সন্ধ্যা 7টা কিংবা 8টার দিকে যাবে, গিয়ে আপনার সকাল ভোর মানে ফজরের আজান এর পর পরে সে বাড়ি চলে আসতে পারবে। 15 থেকে 20 দিন কাজ করা লাগবে, বিনিময়ে কাকা তার ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে দিবে। তো প্রথম দিন বড় ভাই গেছেন, খাবার নিয়েছেন, রাত্রে খাবারটা নিলেন, আর তার বই খাতা নিয়ে গেছেন মোটরে। তো গিয়ে দেখলেন একা, যেহেতু আর আশেপাশে তেমন অন্য কোনো মোটর ছিল না, বেশ অনেক 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 দূরে ছিল। আর আগে তো বললাম বাড়িঘর দূর, সেখানে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল আর কি। তো রাসেল ভাই, বড় ভাই যখন গেলেন মোটরে, সবকিছু স্বাভাবিক ছিল, খাবার রাখলেন, বই খাতা রাখলেন, মোটর দিয়ে পানি চলছে, মোটরের মুখ করা ছিল পশ্চিম দিকে, আর মোটরের যে জমিগুলো, যেগুলো তো পানি দিতে হয়, সেগুলো ছিল মোটরের পিছন সাইড থেকে। অনেক অনেক জমি, বিঘে জমি। রাসেল ভাই, এই যে বড় ভাই গেল 7টা সাড়ে 7টার দিকে গেলেন, রাখলেন সবকিছু, গেলেন জমি পরিদর্শন করতে, গেলেন যে পানি কোন কোন জমিতে যাচ্ছে, কত সময় লাগতে পারে, পরে আবার চেঞ্জ করে দিতে হবে। এসে মোট কথা রাত্রে প্রায় 2 থেকে 3 বার উঠে এসে মানে পানির দিক পরিবর্তন করা লাগে, এক জমি থেকে অন্য জমিতে লাইন দেওয়া লাগে। তো বড় ভাই দিলেন প্রথম দিকে পানি, দেখে আসলেন কতদূর কি দেখি অবস্থা, পানি হলো কিনা। তো উনি এসে খাবার টাবার খেয়ে নিলেন, আর পড়তে লাগলেন। 10:30-11টার দিকে তিনি আবার গেলেন দেখতে। তো গিয়ে বড় ভাই দেখলেন পানি হয়ে গেছে 3-4টা জমিতে, ওইগুলো পানির প্রবেশ পথ বন্ধ করে অন্য জমিগুলোতে লাইন দিলেন। 8-10টা জমিতে একসাথে লাইন দিলেন, যে একসাথে হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরপর বড় ভাই চলে আসলেন এবং ধারণা করলেন যে হয়তো বা 3-4 ঘন্টা মতো লাগতে পারে এগুলো হতে, পরে আবার এসে এগুলো আবার পানির দিক পরিবর্তন করে দিলে হবে। তো বড় ভাই যেটা করলেন, যে তিনি চলে আসলেন। আরেকটা কথা রাসেল ভাই, এই যে কাজটা আসলে মূলত করার কারণ কি, যাতে পানির অপচয় না হয়। পানি বেশি দিলেও অনেক সময় ক্ষতি হয়, ধান গাছের ক্ষতি হয়, আবার মানে মিডিয়াম একটা পর্যায়ে দিতে হয়। এই কারণে আসলে মূলত এই পানির সেচ কাজটা কিন্তু দেখাশোনা করা লাগে, আবার কম হলেও সমস্যা। তো সে কারণে মূলত রাসেল ভাই এবার ভাই চলে আসলেন। আসার পর উনি দেখলেন তখন তো বড় ভাই ঘড়ি ইউজ করতেন আর ফোনও ছিল না বড় ভাইয়ের কাছে। তো উনি আমাকে বলছিলেন আনুমানিক হয়তো বা 2টা আড়াইটা এরকম হতে পারে, 2.5-3টা বড় দর। তো উনি উঠেছেন, উঠে সবকিছু ঠিকঠাক ছিল, স্বাভাবিক ছিল। তো গেলেন জমির প্রবেশ পথ বন্ধ করলেন পানি দেওয়ার লাইনের, অন্য অন্য জমিতে দিলেন এবং ধারণা করলেন হয়তোবা সকালে সকালে হয়তোবা 6টা-6:30 দিকে তো এই জমিগুলোতে পানি ঠিকঠাক হয়ে যাবে 10-15টা জমিতে। তো উনি চলে আসলেন। আসার পর রাসেল ভাই যেটা হলো, উনি মোটরের বেশ খানিকটা দূর থেকেই উনি লক্ষ্য করলেন যে মোটরের হাউস, হ্যাঁ, হাউসের ভেতরে 4টা বাচ্চা, তাদের বয়স আনুমানিক 7-8 বছর হবে হয়তো, আর তাদের চেহারা প্রায় অলমোস্ট সেম। তো বড় ভাই তখনও কিছু বুঝতে পারেনি, ভয় সেভাবে কোনো ভয়ই পাননি, অর্থাৎ তার ভিতর কোনো ভয় কাজই করেনি তখন। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাত্রে এই ছেলে পেলে কোথা থেকে আসলো, আশপাশে তো বাড়ি ঘরও নেই, এরা এসে যে আসলে আপনি খেয়াল করবেন যখন বাচ্চারা যে সাঁতার কাটিং বা পুকুরে নামে ওই পানি চালাচালি করে, পানি ছিটা ছিটে করে, একজনের গায়ে আর একজন মারে এরকম। তো অলমোস্ট সেম সেভাবে কিন্তু ওই 4টা বাচ্চাও কিন্তু ওইভাবে পানি ছিটা ছিটি করতেছে, আর অনেক পানি কিন্তু হাউসের বাইরে বেড়ে যাচ্ছে, এর কারণে মানে ছটাফটা করতেছে, এরকম একটা অবস্থা, পানি নষ্ট করতেছে। তো রাসেল ভাই বড় ভাই যেহেতু নতুন এইদিকে, তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, বাচ্চারা কোথা থেকে আসলো আর পানি ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করতেছে, যেহেতু পানি নষ্ট করতেছে কারেন্ট পুরানো পানি। তো সেই হিসেব করে উনি হ্যাঁ একটু এগিয়ে গেলেন, জোর গলা বললেন, এই বাচ্চারা তোমরা কারা, কোথা থেকে আসছো, তোমাদের আব্বা আম্মা কি তোমাদের খেয়াল রাখে না, এত রাত্রে এখানে কি দনো গোসল করতে আসছো, কি করতেছে এখানে, এই বলে নানান কথা বলে উনি একটু ধমক দিলেন বাচ্চাদের। তা তো দেখলেন কোনো কে মানে বাচ্চারা কোনো কানেই কথা নিচ্ছে না। বড় ভাই আরো একটু এগিয়ে গিয়ে আরো মনে করেন জোরে ধমক দিলেন। ধমক দেওয়ার পর ওই 4টা বাচ্চা কিন্তু একসাথে ভাইয়ের দিকে তাকালো এবং বড় ভাই বুঝতে পারলেন যে তিনি যে ধমকটা দিয়েছেন এতে হয়তো তারা অখুশি, রাগান্বিত, চোখ বড় বড় করে বড় ভাইয়ের দিকে তাকিয়ে সুন্দর করে আস্তে করে নেমে চারজন, আমরা যেরকম দেখবেন যে মসজিদে নামাজ পড়ানোর জন্য কাতারে দাঁড়ায় না, ঠিক ওইভাবে চারজন একই গতিতে একই মানে সমান্তরাল হয়ে আস্তে আস্তে বাগানের দিকে চলে গেল। বড় ভাই বলল কি ব্যাপার বাগানের দিকে, বড় ভাই বললো হয়তো বাগানের এই আশেপাশে হয়তো বাড়ি গত থাকতে পারে, সেখানে হয়তো গেছে। অত কিন্তু তিনি তখনও কিন্তু কিছু সেভাবে বুঝে উঠতে পারেননি, সেভাবে তিনি কোনো শঙ্কাও করতে পারেননি, মানে তিনি যে ভিতরে যে ভয়টা কাজ করবে এরকম কোনো কিছু ভয়ের কোনো বিষয় তিনি মনেই করেননি। তো ভালো কথা, তিনি এসে ঘুমিয়ে সকালে ঠিক ওইভাবে পানির লাইন টাইন করে দিয়ে তিনি বাড়ি চলে আসছেন। এই কথা তিনি কাউকে বলেনি না। আর একটা কথা মিস করে গেছি রাসেল ভাই, ওই মোটরে নাকি কোনো লোক গিয়ে ওই বড় ঘরে 1 সপ্তাহ বেশি থাকতো না, কোনো না কোনো কারণে তারা বলতো না আমি এখানে থাকবো না, আমার অন্য কোনো কাজ করবো না, আপনি লোক দেখেন, মানে চাচাকে বলতো আর কি, মোটরওয়ালা চাচাকে। আর আমার বড় ভাইকে যেহেতু ধানের সিজন, ধান রোপণ করা হয়েছে, বড় ভাইকে ঠিক করা হয়েছে। তো যাই হোক, দ্বিতীয় দিন রাসেল ভাই অলমোস্ট সেম একই রুটিন, বড় ভাই আসলেন, গেলেন, জমি দেখলেন, সবকিছু ঠিকঠাক। এবার দিন আমার বড় ভাই ওরকম ওই দিনও প্রায় 2:30-3টার দিকে ওইভাবে দেখে এসে দেখেন যে সেম ওইভাবে বাচ্চারা ওইভাবে পানি চালাচালি করতেছে, খেলা করতেছে। বড় ভাই একটু মানে মেজাজ একটু খারাপ হলো, কি ব্যাপার, একের কালকে বললাম তারপরও এসে এখানে এইভাবে এই করতেছে। এবার বড় ভাই এগিয়ে গিয়ে ওই ধমক তো দিলেনই, একটা চড় বসিয়ে দিলেন একটা বাচ্চার মুখে। উনি মানে অজান্তে, বলা যায় যে অজান্তে মানে রাগে ক্ষোভে তিনি চড় মেরেছেন যে তোদেরকে এত করে বলছি, তারাও তোরা প্রতিদিন আসিস এখানে, তোদেরকে মা বাপ নাই, তোদেরকে দেখে শুনে রাখে না, মানে এই ধরনের আর কি মনোভাব নিয়ে ভাই বসে একটা চড় মেরে দিয়েছেন একটা বাচ্চার মুখে। রাসেল ভাই কি বলবো, চারটা বাচ্চাই চোখ লাল করে বড় বড় করে বড় ভাইয়ের দিকে তাকিয়ে মনে করেন যে মানে রাগে গর্জনে মানে গর্জনে ফুসফুস করতেছে এরকম একটা অবস্থা। বড় ভাই আমাকে বলছিলেন যে আমি আপনাদেরকে সেভাবে বলছি, রাগে গর্জনে মানে ফুসফুস করতে যেরকম সাপে ফুসফুস করে না সেই ঠিক সেভাবে ওইভাবে ফুসফুস করতেছে গর্জনে। তো আমার বড় ভাই তখনও বুঝে উঠতে পারেনি আসলে কি দেখে মানে কি দেখি করে ফেললেন তিনি রাগে ক্ষোভে। তো তার ভিতরে একটা বাচ্চা বলল যে তোকে দেখে নিব। বড় ভাই ভাবলেন কি বা দেখে নিবে, হয়তো বাপ মাকে বলবে, বলে হয়তো বা একটু বগা জোগা খাওয়াতে পারে। তখন আমি বলবো যে তো রাত্রে আপনার বাচ্চা কি জন্য আসে, মানে কোনো না কোনো এক্সকিউজ আমি দেখিয়ে দেব। বড় ভাই সেভাবে আর কি ভেবেছে। এবার বাচ্চা দুটো চারটাই ঠিক আগের দিনকের মতো ঠিক এবার একইভাবে বাগানের দিকে চলে গেল, গিয়ে ভ্যানিশ হয়ে গেল, তাদেরকে আর দেখা গেল না। আর যে রাসেল ভাই যে কয়েকটা দিনে কথা বলছে সবকটা দিন কিন্তু পূর্ণিমার রাত ছিল, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এবার তিন দিনের দিন আমার বড় ভাই ঠিক ওই মানে মোটরওয়ালাদের এই একটা মানে রুটিন হয়ে যায় যে ওই শেষ রাত্রির দিকে কিন্তু ওই পানির লাইন পরিবর্তন করা লাগে আর কি, অলমোস্ট 90% মোটরে। তো তিন দিনের দিন আমার ভাই এসে দেখলেন যে চারটা বাচ্চা হাউজের পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু পানিতে নামেনি, আর তাদের পেছনে একটা ছায়া মূর্তি আনুমানিক 7-8 ফিট হবে। জাস্ট বড় ভাই আসলো মোটরে ঢুকবে, তার আগে আসলে তার নজরটা পড়েছে ওখানে। তো দেখলেন, বড় ভাইকে দেখলো, দেখার পর মনে করেন যে হয়তো 2-3 সেকেন্ড মতো বড় ভাই দেখতে পেরেছে, তারপরে হঠাৎ ভ্যানিশ, তাদেরকে আর দেখা গেল না। বড় ভাই একটু ভয় পেলেন, কি ব্যাপার যে বাচ্চাদেরকে বকলাম, আজকে আবার অন্য কাকে নিয়ে আসলো, তার চেহারাও দেখা গেল না, ওটা ছায়া ছায়া দেখা গেল। বড় ভাই মনে কিন্তু তখন কিন্তু ভয় ঢুকে গেছে। বড় ভাই এবার মোটরে তাড়াতাড়ি ঢুকে পড়লেন, দরজা লাগিয়ে দিলেন ভিতর থেকে, দিয়ে শুয়ে পড়লেন, আর ভয়ে জড়সড় হয়ে গেছিলেন আর কি, পড়াশোনায় কোনো মনোযোগ দিতে পারছিলেন না। রাসেল ভাই এবার মোটরের চারপাশ থেকে জানেন মোটরে যখন চলে একটা মৃদু একটা শব্দ হয়, মোটর চলা যে শব্দটা, তার পাশাপাশিও একটা মনে আছে যে কেউ রাগে গর্জনে মানে ওই আমরা দাপালে মানে ছাদের পরে যখন কোনো মানুষ ওঠে যখন দেখবেন যে দৌড়োদৌড়ি করলে যেরকম ঢপ ধপ করে শব্দ হয়, ঠিক ওই রকম শব্দ মোটরের চারিপাশ থেকে মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে, মোটরের চারপাশ থেকে ঘুরে ঘুরে দৌড়াচ্ছে, ধপ ধপ করে শব্দ হচ্ছে। এই ভয় পেয়েছেন বড় ভাই, চিন্তা করলেন যে দরজা খুলে কি দেখবো, তা কি মনে করে তিনি আর দরজা খোলেননি, ওইভাবেই কোন সময় যে ঘুমিয়ে গেছেন টের পাননি। এবার ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখছেন যে ছায়ামূর্তিটিকে উনি দেখেছিলেন 3-4 সেকেন্ডের জন্য, ছায়ামূর্তিটি বলছে যে তুই আমার বাচ্চাদেরকে ধমক দিয়ে ঠিক কাজ করিসনি, এর শাস্তি তোকে পেতে হবে। এই পেতে হবে হঠাৎ করে আমার বড় ভাই স্বপ্নটা ভেঙে যায়, প্রচন্ড ভয় পান যে শাস্তি পেতে হবে, আমি কি এমন করলাম। বড় ভাই তাও তারপরও কাউকে কিছু বলেননি। চতুর্থ দিনের দিন বড় ভাই ঠিক অলমোস্ট ওইভাবে তিনি জমি পানির লাইন টাইন সব ঠিক করে দিয়ে এসেছেন, ওই আনুমানিক ওই 3-4টা হবে। এসে দেখছেন মোটর ঢোকার আগে দেখছেন সেদিন শুধুমাত্র ওই কালো ছায়া মূর্তিটা আছে, বাচ্চা চারটাকে দেখা যাচ্ছে না, শুধু কালো ছায়া মূর্তিটা আছে। এবার আর বড় ভাইকে বলছে যে তুই আমার বাচ্চাদেরকে ধমক দিছিস কেন, আমার বাচ্চাকে মেরেছিস কেন। বড় ভাই মুখ দিয়ে কোনো কথা বলতে পারতেছেন না, কিছু আওয়াজও কিছু করতে পারতেছেন না, শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, তার কথাগুলো শুনতেই যা পারতেছেন আর কিছু করতে পারতেছেন না। এবার বড় ভাই ওই ছায়া মূর্তিটা এগিয়ে সে আমার বড় ভাইকে গলা ধরে এবং তাদের ভিতরে প্রচন্ড একটা ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আমার বড় ভাইকে আপনার মোটর যে হাউস সেখানে চুবিয়ে ধরে ছায়া মূর্তিটা, কোনো মতেই বড় ভাই তার সাথে পেরে উঠছিলেন না। আল্লাহর কি রহমত, ঠিক তখন কতক্ষণ যে ধস্তাধস্তি করেছেন জানি না, তিনি সঠিকভাবে বলতে পারছেন না, কিন্তু একদম যে ফজরের আজান আজান দিচ্ছে, আর তখনই আসলে মূলত হয়তো আজান দেওয়ার কিছুক্ষণ মানে হয়তো বড় ধর 30 সেকেন্ড মতো আগে হয়তো বা ছায়া মূর্তিটা বড় ভাইকে পানিতে চুবিয়ে ধরেছিল। আল্লাহর কি রহমত, আপনার আজানও দেশে সাথে সাথে ওই অবয়বটিও ভ্যানিশ হয়ে গেছে, বড় ভাই প্রাণে বেঁচেছেন আর কি, নাহলে হয়তো ওইটাই তার শেষ দিন ছিল। তো রাসেল ভাই প্রচন্ড ভয় পান উনি এবং সকালে বাড়ি আসেন, প্রচন্ড জ্বর গায়, শরীরে মানে কাঁপুনি ধরে গেছে এরকম একটা অবস্থা। তখন বাড়ি আসেন, বাড়ি এসে প্রচুর বমি করছিলেন, জ্বর, গায়ে প্রচন্ড ব্যথা। এসে এবার বাড়ি এসে ঘটনাটি আমার আব্বু আমাকে বলেন যে এই অবস্থা। তখন আব্বু পাশের একটা আমাদের মসজিদের ইমামকে নিয়ে আসেন, নিয়ে এসে তিনি বলেন যে এই অবস্থা, আমার বাচ্চার তো এই এই অবস্থা হয়েছে এরকম। তো হুজুর সাধারণভাবে পানি পড়া দেন, তাবিজ বেঁধে দেন। তো ওই জ্বর সারতে সারতে 3-4 দিন লেগে যায়, লাগার পরে মোটামুটি একটু সুস্থ হন, কিন্তু হুজুর বলেছিলেন যে এই তো সহজে ছেড়ে যাবে না, তো আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, এই তাবিজটা যেন কখনো না হারায়। হারালেই কিন্তু বিপদ, তখন আগের বার তো আপনার সন্তানের প্রায় মরতে মরতে বেঁচে গেছিল আপনার আজান দেওয়ার কারণে, আল্লাহর রহমতের কারণে তখন বেঁচে গেছিল, এবার ধরলে কিন্তু মেরে ফেলবে। তো সাবধান, এই তাবিজটি যেন না হারায়। তো এখনো আমার বড় ভাই এখন মালয়েশিয়ায় রয়েছেন প্রবাসী, এখনো সেই তাবিজটি তার কাছে আছে। রাসেল ভাই যদি কেউ যদি দেখতে চান তো আমি সে ছবি বড় ভাইকে বলবো যে আপনি যেন ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, আমি তখন আপনাদেরকে দেখাতে পারবো তাবিজটির ছবিটা। তো বড় ভাইয়ের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সহিহ সালামত রাখুক। তো তারপরেও একটা রিস্ক কিন্তু থেকে যায়, একটা আশঙ্কা সন্দেহ থেকে যায় যে বাইসান যদি তাবিজটি হারিয়ে যায় তাহলে হয়তো বা আবারও বড় ভাইয়ের উপর আক্রমণ হতে পারে। তো রাসেল ভাই এই ছিল ঘটনা, আশা করছি ভালো লেগেছে। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দিব। আপনার কাছে যদি ভালো লেগে থাকে, মনে হয় যে ঘটনাটি শেয়ার করার মতো, তাহলে দর্শকদের জন্য শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।
Spirit, be here with me. Okay. Get to me.
Boot.com. The fear returns with Russell.
সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আমি জানি অনেকেই ইমেল পছন্দ করেন কিন্তু অডিও ক্লিপ পছন্দ করেন না, কিন্তু কিছু কিছু অডিও ক্লিপ হয় দুর্দান্ত, সেটাও স্বীকার করতে হবে। আমি পছন্দ করি এই কারণে, যার ঘটনা আমরা সেই ঘটনাটি তার মুখ থেকে শুনতে পাওয়ার সুযোগ পাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ঘটনায় যাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলি আছেন। আমার নাম রনি, আমার বাসা বগুড়া শেরপুরে। তো বগুড়া শেরপুরের একটা ঘটনা আমি আপনাদের বলতে চাই। আমি যে বাসাতে থাকতাম সেই বাসার, তো আমি একটা দোকানে কাজ করতাম। তো দোকানে কাজ করার সুবাদে আমি ওই দোকানের মালিকের বাসায় থাকতাম। তো বাড়িতে থাকতে থাকতে আগে বাড়ির বর্ণনাটা দিইনি। তো আমি, তারা চার ভাই ছিল, তাদের দুই পাশে এই পাশে দুই ভাই থাকতো আর ওই পাশে দুই ভাই থাকতো, আর মাঝখানে একটা গলি। তো ওই গলি দিয়ে আমাদের যাওয়া লাগতো। তো সাতডালে ঘরে বাড়ি ছিল, ওই বাসায় আমরা থাকতাম। আমি থাকতাম। তো থাকতে থাকতে অনেকদিন অনেক সুন্দর সুবাস পেতাম রাতে। তো আমি এই ঘটনাটি আমি আমার বাসার মালিকের যে মা আছে তাকে আমি বলি যে এরকম এরকম গন্ধ নাকে আসে আমার। তো উনি বলেন না সেরকম কোনো কিছু না, সেরকম কোনো কিছু এই বাড়িতে নাই। তো আমি মনে করি হ্যাঁ হতে পারে, কিংবা কোনো হয়তো কোনো কিছু হবে, তো সমস্যা নেই আমি এভাবে থাকি। তো থাকতে থাকতে একদিন রাত 9টা কিংবা 9:30 হবে, সবাই বাড়ি সবাই খাওয়া দাওয়া করছি, 8টার দিকে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। তো ঘুমানোর পরে একটু পরে গেটে ঠক 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 ঠক, গেটটা ছিল হচ্ছে আপনার স্টিলের, তো ওই গেটের হ্যাজ বললের থেকে দেখি ঠক 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 শব্দ আসতেছে। তো আমি গেটটা খুললাম, তো খুলে দেখি কেউ নাই। তো তখন আমি বেশ অবাক হলাম যে এত রাতে গেট ঠক ঠক হলো, কেউ নেই। সেদিন গেল, তার 5-6 দিন পরে, তখন আর কিছু হয়নি, তার 5-6 দিন পরে তো আবার ওই গেট ঠক ঠক করতেছিল। তো ওই গেটের মাঝখানে একটা ছিদ্র ছিল দেখার, তো আমি দেখতে পাই একটা বুড়ি বুড়ি মানুষ ওই গেটের ওই পাশে। তো ওই বাড়িওয়ালার ফুবু ছিল, ফুবুর মতো উনি দেখতে। তো আমি ভাবলাম হয়তো তার ফুবু এসেছে। তো আমি ঘর গেটটা খুললাম, খোলার পরে আজব ব্যাপার রাসেল ভাই, আমি কিচ্ছু দেখতে পারলাম না। তখন আমি বেশ অবাক হলাম যে কিরে এই মাত্রই তো মানুষ দেখলাম, কই গেল? তো এই ব্যাপারটা আমি বাড়িওয়ালার মায়ের কাছে বললাম। তো বলার পরে উনি বলল না আমার বাসায় এরকম কোনো কিছু নেই, তুমি ভুল দেখছো। তো আমি মনে করলাম হ্যাঁ হয়তো আমি ভুল দেখেছি, তো সমস্যা নেই। তো এইভাবে অনেকদিন গেল, কোনো কিছু চোখেও পড়ে নাই এবং আমি দেখিও নাই। তো হয়তো মনের ভুলে এটা ভেবে আমি বাদ দিলাম। তো অন্য একটা দিন আমি রাত 10টা কিংবা 10:30 দিকে দোকান বন্ধ করে, তো আমি দোকান থেকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমি বাড়িতে ঢোকার আগে আগে আমার ওই যে বাড়ির পাশে তার বড় ভাই থাকতো, বড় ভাইয়ের একটি বাড়ির সামনে পেয়ারা গাছ ছিল আর বাথরুম ছিল। তো আমার হুট করে ওই পেয়ারা গাছের দিকে নজর যায়। তো আমি দেখি সাদা একটি লম্বা লোক দাঁড়িয়ে আছে, আমি ওইটা দেখে তো ভীষণ ভয় পেয়ে যাই। তো ভয় পেয়ে আমি নিজেকে কন্ট্রোল করে ভিতরে যাই। তো তখন আর কোনো কিছু হয় নাই। তো তার অনেক দিন পর একদিন রাতে অনেক বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল এবং আমার অনেক জোরে পোর্সাব লাগছিল। তো আমি কোনোভাবে উঠে গেছি, ঘুম থেকে উঠে আমি দেখি ভাই, আমি নিজের চোখে যেটা দেখলাম আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমি দেখি আমাদের বাড়ি, প্রথমে বলেছিলাম আমাদের ওই বাড়িটা ছিল সার ডালে করা বাড়ি। তো বাড়িতে কোনো প্রকারের বাতাস আসার কোনো সিস্টেম নাই। তো আমাদের ঘরের যে দরজা ছিল, এই দরজাটা অনেক ছোট ছোট কি যেন বাড়ি দেয় এবং আবার খুলে নেয়, আবার বাড়ি দেয়, আবার খুলে, এইভাবে অনেকক্ষণ দেখলাম। দেখে থেকে আমার আর সাহসে কুলায় নাই। তো আমি ওইভাবে ঘুমাই গেছি। তো রাসেল ভাই জানি না এটা কি, যদি food.com এর কোনো লিসেনার জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে রাসেল ভাই আপনি জানাবেন, ধন্যবাদ।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবার বিদায় নেবার পালা। তবে যাওয়ার আগে বলে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব দ্রুত। আল্লাহ হাফেজ।